24 জানুয়ারি 2016 গনই হবিগঞ্জ। গুরুত্বপূর্ণ এসলাই বয়ান পেশ করবেন শেখুল হাদিস আরেফ বিল্লাহ, রুমিয়া জামানা, আমির মোহাম্মদ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব, দামাত বরকতুল
আলমিন। মতির সাথে মাথার দিকে মোতাবজি হয়ে যায়। উড়ে যে জন্য আমি বানাইছিলাম সেই কাজ করে সে আমল করে আমাকে দেখায় দিচ্ছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, জয়লাত কুররাতু আইনি ফি সালাত, যে আমি যখন নামাজ পড়ি নামাজের দ্বারা আমার চক্ষু শীতল হয়ে যায়। কারো চোখ জুড়ে মাল দেখলে, কারো চোখ জুড়ে ফ্যাক্টরি দেখলে, হ্যাঁ কারো চোখ জুড়ে বড় কুরসি, বড় চেয়ার, বড় সিংহাসন দেখলে, মাওলার দেওয়ানার চোখ জুড়ে মাওলার সঙ্গে বসলে, হ্যাঁ মাওলার বন্দগী করলে এবং মাওলার সামনে মাথা ঝুঁকাইলে, হ্যাঁ মাওলার জন্য চোখের পানি ফেললে, কান্নাকাটি করলে, তো সে আল্লাহ পাকের দেওয়ানার চোখ জুড়ে যায়, দিল ঠান্ডা হয়ে যায়। এক লোকের সন্তান নাই, 70 বছর 80 বছর বয়স হয়ে গেছে, 80 বছর বয়সে হঠাৎ এই বুড়া বুড়িকে আল্লাহ পাক একটা বাচ্চা দিছে, কতটা তার চোখ জুড়াবে, কতটা শান্তি লাগবে, খুশি লাগবে। আমার প্রিয় বন্ধুরা, বান্দা যখন আল্লাহর সামনে সিজদা করে, এই 80 বছরের বুড়া বুড়ি সে একটা ফুটফুটে সুন্দর বাচ্চা পায়া যত খুশি, যতটা আনন্দিত হয়, আল্লাহর কসম এক সিজদার দ্বারা আল্লাহর প্রেমিক তার চেয়ে লাখ কোটি গুণ বেশি আনন্দিত হয়, বেশি আরাম পায়, বেশি মজা পায়। হ্যাঁ এক সিজদা এত দামি। বলেন, বান্দা যখন আল্লাহ পাকের সামনে সিজদায় মাথা রাখে, আল্লাহ পাক সর্বোচ্চ নৈকট্য তাকে দান করেন, সর্বোচ্চ প্যার মায়া মহব্বত তাকে দান করেন সিজদার হালতে। হ্যাঁ এজন্য আরিফিন যারা, কামিলিন যারা, আল্লাহর বড় বড় আউলিয়া যারা, তারা যখন সিজদা যান আল্লাহ পাকের আদর প্যার তারা অনুভব করেন, আল্লাহ পাকের মহব্বত এবং স্নেহ মায়া সিজদার মধ্যে তারা উপলব্ধি করেন, অনুভব করেন। হ্যাঁ ভারতে এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ফজলে রহমান গানি মুরাদাবাদি রহমতুল্লাহ, তিনি একবার হযরত হাকিম উল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহকে বললেন, যে মাওলানা আমার এক গোপন কথা, কাউকে বলার মতো বিষয় না মিয়া, তুমি আমার অনেক বেশি খাস মানুষ, সেজন্য আমার এই বিষয়টা তোমাকে বলি, শুনো তুমি, যে জব মাই সিজদা করতা হুম তো মুঝে এসা মালুম হতা হ্যায় কি মেরা আল্লাহ মেরা প্যার লে রহা হ্যায়। মাওলানা যখন আমি সিজদা করি তখন আমি উপলব্ধি করি, আমি টের পাই আল্লাহ পাক তখন আমাকে আদর করতে থাকে, এবং হাদিস শরীফের ভাষার মধ্যে সেদিকে ইঙ্গিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল আব্দা ইয়াসজুদু আলা কদমাই রহমান, যে আল্লাহ পাকের অনেক নাম আছে, 99 নাম তো এমনি প্রসিদ্ধ না, এই 99 নামের এক ফজিলত বয়ান করতে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 99টা নাম উল্লেখ করছিলেন, কিন্তু আল্লাহ পাকের খালি 99 নাম না, আল্লাহ পাকের শত শত নাম আছে। শুনতেছেন ভাই, তাফসীরে মাজহারিতে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ লিখছেন, এক বর্ণনা মোতাবেক আল্লাহ পাকের 500 নাম আছে, আরেক বর্ণনা মোতাবেক আল্লাহ পাকের 1000 নাম আছে। আরে ভাই, যিনি সুন্দর হন তার নামও অনেকগুলি হয়, একটা বাবু হলে নানা এক নাম রাখে, দাদা এক নাম রাখে, নানি আর এক নাম রাখে, খালা আর এক নাম রাখে, প্রিয় মানুষের নাম অনেক। তিনি শুনুন না ভাই, এবং মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন লাহুল আসমাউল হুসনা, তোমাদের মাওলার অনেক সুন্দর সুন্দর নাম আছে, কিন্তু সেগুলি তো আল্লাহ পাক জাল্লা জালালু আমার ভালো সব্যায়ন করেন নাই কোরআন শরীফে। আল্লাহ পাক যখন বান্দাদেরকে দিনের কথা বলেন, নসিহতের কথা বলেন, হেদায়তের কথা বলেন, তো জায়গা হিসাবে, ক্ষেত্র হিসাবে, মৌকা হিসাবে এক এক নাম তিনি উল্লেখ করেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লার ভিতরে এখানে বিসমিল গাফফার, আল্লাহর এক নাম গাফফার নামই নয় কি ভাই, আল্লাহ পাকের এক নাম গাফফার না, বিসমিল্লাহিল গাফফার, বিসমিল্লাহিল জব্বার, বিসমিল্লাহিল মুনতাকিম, হ্যাঁ এইরকম তো আমরা বলি না। আল্লাহ পাক নিজে বাতলাইয়া দিচ্ছেন বিসমিল্লাহ বললে এই কথা বলবা, কোন কাজ শুরুর সময় বলবা যে আমি শুরু করতেছি এই কাজ, আমি খানা খেতেছি, আমি পড়তেছি, আমি পোশাক পড়তেছি, তো আল্লাহ পাকের নামে যিনি সীমাহীন রহমতওয়ালা, হ্যাঁ সীমাহীন মায়া মহব্বতওয়ালা, তো এইভাবে যখন কাজ শুরু করবে বান্দা আল্লাহ পাকের নাম এইভাবে নিয়া, আল্লাহ পাকের সীমাহীন রহমত তার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে যাবে, মানে আল্লাহ পাকের সীমাহীন রহমতের নজর সে পেয়ে যাবে, এজন্য তার কাজটা সুন্দর হবে, তার কাজের মধ্যে সফলতা আসবে, তার কাজের মধ্যে বরকত আসবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা ফীহি বিবিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আবতার, বান্দার কোন না কোন কাজ যেটা গুরুত্বপূর্ণ সেটা যদি করার শুরুতে আল্লাহ পাকের নাম নিয়ে এইভাবে কাজ শুরু না করে ওই কাজের পরিণাম ভালো হয় না, সুন্দর হয় না, সে কাঙ্ক্ষিত ফল সে পায় না। যে আল্লাহ কোন কাজের মধ্যে বরকত পাইতে হলে, সফলতা লাভ করতে হলে শুরুতে আল্লাহর নাম নেব। শুনতেছেন ভাইরা কি সুন্দর ইসলামের শিক্ষা ভাই, সুবহানাল্লাহ। খানা খাও তো বিসমিল্লাহ শুরুতে পড়ো, পানি পান করো আগে বিসমিল্লাহ পড়ো, যদি চা পান করো তো আগে বিসমিল্লাহ পড়ো, দুধ পান করো তো আগে বিসমিল্লাহ পড়ো, আর যদি কফি পান করো তো আগে বিসমিল্লাহ পড়ো, পোশাক পড়ো তো আগে বিসমিল্লাহ পড়ো, মসজিদে যাও তো আগে বিসমিল্লাহ পড়ো, এমনকি ইস্তিনজায় পেশাব পায়খানার জন্য যাইতেছে তো সে ওই যাওয়ার পথে আগে ওখানে পড়ে নিবে, যে বাথরুমের বাইরে থাকতে পড়ে নিবে বিসমিল্লাহ, ওখানেও বিসমিল্লাহ পড়া শুনলো। শুনতেছেন ভাই, যে আল্লাহ পাকের নামের সাথে সব কাজ করা, ইসলাম এত সুন্দর দিন, এত সুন্দর ধর্ম, যে যে কাজই করবা মাওলার নাম নিয়ে শুরু করো। ওয়া সুবহানাল্লাহ। ছেলেপেলেরা যখন বিদেশ যায়, এখনকার জমানাতে তো এগুলো কম, আগের জমানাতে এরকম এগুলো বেশি ছিল, যে যখন পরীক্ষা দিতে যাবে মাদ্রাসা বা স্কুল কলেজে, যেদিন পরীক্ষা শুরু হবে ভোরবেলা গিয়া সকলের কাছ থেকে দোয়া নিবে, মুরব্বীদের কাছ থেকে দেখা করে করে দোয়া নিবে, চাচা আমার আজকে পরীক্ষা, আমার দোয়া করে দিন, হ্যাঁ খালু আমার পরীক্ষা, খালা আমার পরীক্ষা, দোয়া করে দেন, দাদা নানা এক একজনের সঙ্গে দেখা করে দোয়া নেন। যারা মুরব্বী তাদের জবান বরকতওয়ালা, যাদের নজর বরকতওয়ালা, যাদের অন্তর স্নেহ মায়া মহব্বতওয়ালা, হ্যাঁ তো তাদের থেকে সকলে দোয়া নিত, এরকম করে না। বিদেশ যাবে তো ঘুরে ঘুরে সকলের সঙ্গে দেখা করে আগে দোয়া নেয়, তো এই উদ্দেশ্যে যে আমি এই বড়দের নজর পাইলে আমার কাজটা সুন্দর হবে এবং মঙ্গলময় হবে এবং সফল হবে। কি কথা বুঝেন নাই, যে বড়দের দোয়া পাইলে, নজর পাইলে যদি আমার কাজ সুন্দর হয়, মঙ্গলময় হয়, সফল হয়, তো মহান রব্বুল আলামিন যিনি সকল বড়র বড়, যিনি আসমান জমিনের মতো এত বড় সৃষ্টি, এত মাখলুক বানাইছেন, চন্দ্র সূর্যের মতো এত বড় মাখলুক বানাইছেন, সাগর নদীর মতো বিশাল বড় বড় মাখলুক বানাইছেন, বিশাল বড় বড় পাহাড়ের মতো মাখলুক বানাইছেন, সেই বিশাল পৃথিবী বানাইছেন, আরো আমাদের অজানা কত বেসুমার বড় বড় মাখলুক বানাইছেন, সূর্যের চেয়েও বড় বড় গ্রহ নক্ষত্র রব্বুল আলামিন বানাইছেন, সেই রব্বুল আলামিনের নাম যখন বান্দা নেয় আর কাজ শুরু করে, তো সেই কাজ কত সুন্দর হবে, সেই কাজ কত মঙ্গলময় হবে, সেই কাজ কত বেশি বরকতময় হবে, সেই কাজ কত বেশি সাফল্যমণ্ডিত হবে। শুনতেছেন ভাইয়া, ইসলামের শিক্ষা এক একটা এত দামি, এত মূল্যবান, আমরা তো বুঝি না ভাই, হ্যাঁ সেগুলোর খেয়ালই করি না। আল্লাহ আমাদের তৌফিক দেন, কবুল করেন, বুঝ দেন, হেদায়েত দান করেন। কি বলতেছিলাম মাওলানা, যে কিসের থেকে এদিকে ছুটছিলাম? যে আল্লাহ পাকের কোন জায়গার থেকে শুরু করছিলাম এটা, হ্যাঁ এটা বলছিলাম কোন জায়গার থেকে, এর আগে কি বলছিলাম মনে আছে? ভুলে গেছো? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আল্লাহ পাকের নাম নিয়ে যে শুরু করতে হয়, যেখানে যেই মুনাসিব জায়গা সেখানে সেই নাম নেওয়া, হর জায়গাতে আলোক আলোক ভাবে ভিন্ন ভিন্ন ভাবে নাম নেওয়া। হ্যাঁ তো কোরআন শরীফ পড়তে, সেখানে যখন কোরআন শরীফ পড়ে আগে খানা খাওয়া, খানা খাওয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আল্লাহ আমি আপনার নাম নিয়ে খানা খাওয়া শুরু করতেছি, আকুলু আমি খানা খাইতেছি আপনার নামের সাথে, এই খানা পুরোটা রহমতওয়ালা হয়ে যায়, এই পুরা খানার হার দানা বরকতওয়ালা হয়ে যায়, আল্লাহর কসমে এই খানার প্রতিটি দানা নূরওয়ালা হয়ে যায়, আল্লাহর কসমে এই খানার প্রতিটি দানা জান্নাতের উসিলা হয়ে যায়, আল্লাহ পাকের সন্তুষ্টির জরিয়া হয়ে যায়। আমরা ভাইরা কিছুই করলাম না জীবনে, না এলম শিখলাম, না আমল শিখলাম, না দিন শিখলাম, না জিন্দগি শিখলাম, না বন্দিগি শিখলাম, কিছুই করলাম না। হ্যাঁ আর আফসোস তো এই যে কোরআন সুন্নাহ সঠিক তালিমের এবং তরবিয়তের বড় অভাব। আমরা কিছু কিতাবাদি পড়ে মনে করি পুরা কোরআন পুরা দিন আমরা বুঝে ফেলছি। আরে ভাইরা কোরআন সুন্নাহ বুঝেই আসে না সত্যিকার ভাবে, যাদের অন্তর নূর ভরা তাদের নিকট থেকে কোরআন সুন্নাহ না শিখলে, না শুনলে, না বুঝলে, বুঝ দিতে হয় বুঝওয়ালার কাছ থেকে। কি বুঝ দিতে হয় কার কাছ থেকে? বুঝওয়ালার কাছ থেকে। যে লোক যে কাজ বুঝে না তার থেকে ওই বুঝ নিলে পরে এক্সিডেন্ট হবে। যে না ঢাকার নারায়ণগঞ্জে একবার একটা বিল্ডিং তৈরি করা হয়েছিল পাঁচতলা, বিশাল বড় সুন্দর বিল্ডিং, একদম অল্প কয়েকদিন পরে ধারামসে একদম ভাঙে উপরে পড়ে গেছে। কি কথা বুঝেন না ভাইয়েরা? এই কেন যে এই বিল্ডিং তৈরির বুঝ সবার থেকে নিতে হয় না, বিল্ডিং তৈরির বুঝ দিতে হবে বহুত পাকা ইঞ্জিনিয়ার নিকট থেকে, শক্ত মজবুত প্রবীণ হ্যাঁ লেটেস্ট জ্ঞান সম্পন্ন ইঞ্জিনিয়ার নিকট থেকে এই বুঝ অর্জন করতে হবে। বসতে দেওয়া ভাই, এখানে বসতে তো পিছনের লোকেরা দেখবে না, বুঝো নাই? আর এদিক সরে বসো, আর একটু পিছনে বসেন, বস ঠিক আছে। হ্যাঁ সব এক এক বুঝ এক এক লোকের কাছ থেকে নিতে হয়। রিক্সা চালানোর বুঝ যদি আপনি নেন সে মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে বা খতিব সাহেবের কাছ থেকে, তো এক্সিডেন্ট করবেন কি না? খতিব সাহেব রিক্সা চালানো জানে না, মুয়াজ্জিন সাহেব রিক্সা চালানো জানে, ওই যদি রিক্সা চালানোর শিক্ষা দেন তো অবস্থা কি হবে? এখন আপনাদের এখানে যে আসলাম গুনইতে, তো আসতে সময় যে আসতেছিলাম, গত বছর একবার আসছিলাম না, সেই খবর তো আপনাদের নিশ্চয়ই জানা আছে। আসলাম ফের গেলাম আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মেহরবানি করছেন, হেফাজত করছেন। যাই হোক এইবার আসলাম তো আল্লাহর উপর ভরসা করে আসতে থাকছি, যে গুনইতে যাইতেছি, গুনইর গুণবানদের দোয়ার বরকতে আল্লাহ মেহরবানি করনেওয়ালা। আসতে থাকলাম কতক্ষণ পরে দেখলাম যে সিএনজি, এটা নাকি সিএনজি? এখন এইটা কি রাস্তার উপর যাইতেছে নাকি ক্ষেতের আইলে নাকি খালের মধ্যে? আমি কিছু দিশা পেতেছিলাম না, পরে ভাবলাম যে জিজ্ঞেস করে লাভ নাই, খামোকা চুপচাপ থাকি, আল্লাহ ভরসা। পরিস্থিতি যা তা তো মনে হয় যে এটা কি পাহাড় না ক্ষেত না খাল না টিলা না কি কিছু বুঝি না। যাই হোক এখানে আসলাম, পরে এখানে মাওলানা সাহেব জিজ্ঞেস করলাম যে ভাই কোন দিক দিয়ে নিয়ে আসছে আমাদের সিএনজি ওলা? বলো যে ক্ষেতের মধ্যে দিয়ে, ক্ষেতের ভিতরে দিয়ে, ডাইরেক্ট ক্ষেত খামার এবং মাঠের ভিতরে দিয়ে কোন দিক দিয়ে নিয়ে আসছে। যেইভাবে চালাইছে তো আমাদের গাড়ির ড্রাইভার যে মাশাআল্লাহ ভালো ড্রাইভার, সারা দেশে গাড়ি চালায়, সেও ছিল। আসতে পরে বললাম যে কি খবর, তুমি ছিলা তো, কেমন লাগলো? বলে আমি তো পড়ে যেতে গেছিলাম, ফাঁকা ড্রাইভার এক্সিডেন্ট করতে পেরেছি গাড়িতে বসে, কি অবস্থা। কিন্তু এই যে এই এলাকার জায়গা সম্পর্কে রাস্তা সম্পর্কে যে ড্রাইভার অভিজ্ঞ পাকা, সে পাকা ড্রাইভার, এটা চালায় নিয়ে আসছে, আল্লাহ পাক তাকে তৌফিক দিছেন, বুঝ দিছেন। তো এইরকম বুঝওয়ালা লোকের চালানোর কারণে তো এখানে আলহামদুলিল্লাহ সহি সালামতে আসার ইন্তজাম হয়েছে। কিন্তু ওই ড্রাইভারের বদলে যদি আমি আমার ড্রাইভারকে চালাই দিতাম, ও মরতো আমাদেরকেও মারতো আর দুই চারটাকে নিয়ে মরতো, কি কথা বুঝেন নাই? এরকম নৌকার মাঝি নৌকা চালাই দিয়েছে তো মধ্যখানে গিয়ে ঝড় শুরু হয়ে গেছে, এখন নৌকা উল্টায় পড়ছে, মাঝিরও মৌত আর যত যাত্রী ছিল হ্যাঁ সবগুলির মত সবগুলির মৃত্যু। আমার প্রিয় বন্ধুরা, দিনের বুধ যদি এরকম কাঁচা মাঝির থেকে মানুষ নেয়, কাঁচা লোকের থেকে মানুষ নেয়, তাহলে ফের ওই ওই যে মাঝি সেও মরে আর তার অনুসারী যারা সবগুলো মরে, সবগুলোর মৃত্যু হয়। কিন্তু বর্তমান সময়ের অবস্থা হল এই যে একজন ডক্টর সাহেব নিজে ব্যক্তিগতভাবে ইসলাম সম্পর্কে একটু পড়েন, এই কোরআন শরীফের যত অনুবাদ বাংলা ইংলিশে পাওয়া যায় এগুলি পড়েন, বা কোরআনের তাফসির পাওয়া যায় ইংরেজি বাংলাতে এগুলি পড়েন, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, যত হাদিসের কিতাব, ফেকার কিতাব, মসনা মাসাইল, ফতোয়ার কিতাব, এগুলির বাংলা ইংরেজি অনুবাদ পাওয়া যায়, এগুলি অনেকে পড়েন। পড়ে পড়ে তখন মনে করেন যে আমি আজকে তিন চার বছর যাবত পড়তেছি একটানা, অথবা আমার পড়ার বয়স, গবেষণার বয়স 10 বছর, তা আমি এই এলাকার মরণা শব্দের থেকে কম জানি কিনা, কি কথা বুঝেন নাই? তাদের থেকে কম জানি, পরে নিজেই অনেকে দায়িত্বের সাথে নিজের নিজ দায়িত্বে ইসলাম প্রচার শুরু করেন। এই একটা নিজের প্রতি ধারণার কারণে যে আমি ইসলাম সম্পর্কে আলহামদুলিল্লাহ ভালো বুঝি। কিন্তু আমার প্রিয় বন্ধুরা, নিজের বুঝের উপর যে চলে, নিজের বুঝ থেকে যে রিক্সা চালায় সে অ্যাক্সিডেন্ট করে, নিজের বুঝ থেকে যে গাড়ি চালায় সে অ্যাক্সিডেন্ট করে, নিজের বুঝ থেকে যে হাল চষে সেও অ্যাক্সিডেন্ট করে। আমি একবার ছোটবেলা যে আমাদের গ্রাম দেশে আমাদের ধান খেতের মধ্যে যা চাষিরা তারা হাল চষতেছিল, তো তাদের জন্য আমাদের ছোট ছিলাম আমি, মা ভাত তৈরি করে রান্নাবান্না করে দিচ্ছেন, তা আমি ভাত নিয়ে গেছি, খানা নিয়ে গেছি যে ওনারা খাবেন, আমাদের জমি চষতেছেন, কি কথা বুঝেন নাই? বাগানের থেকে একটু দূরে খেতের মধ্যে হাল চষতেছেন, তা আমি দাঁড়ায় দাঁড়ায় দেখলাম যে হাল চষা তো কোনো ব্যাপার না, গরু টানতে থাকে, লাঙ্গল ধরে রাখলে হলে কোনো বিষয়ই না, আর কথা বুঝেন না ভাইরা। তো ওই ওনারা যখন ওই এক সাইডে গিয়ে আরামসে সে খাইতে বসছেন, তো আমি মনে করলাম যে এটা সোজা কাম, এতক্ষণে আমি হাল চষি, ওনাদের থেকে জিজ্ঞেস করি নি, বুঝ আমারটা দিয়ে আমি কাজে লাগাইছি, যে এই ডক্টর আমি কি কম বড় ডক্টর, হাল চষার ডাক্তার আমিও পারি, এই ডাক্তারি শুরু করলাম। তো যেই হাল ধরলাম আর গরুরে বললাম যে চল, মানে থাপ্পড় দিলাম, ধাক্কা দিলাম, গরু দিল দৌড়, এরপর যে হাল হালের ওই যে লাঙ্গল যেটা সেটা এত গভীরে গিয়ে ঢুকছে, পরে গরুর ওই কি হলো কিছু দিশাই পেলাম না, কখন ওটা উল্টে গিয়ে লাঙ্গল গরুর দুই পায়ের মধ্যখানে ঢুকছে, দুই পায়ের মাঝখানে গরু ধামসে পড়ে গেছে, ওরা এমন জোরে চিৎকার দিছে, আমি ফালাইয়া দিয়ে দিছি দৌড়, যে এখন ওই আমার লোকরা যদি পায় আমি তো পিচ্ছি, আচ্ছা রকম আমাকে সোজা করেছে, তুই ডক্টর কোথাকার, জম শিক্ষা দিবাসকে তুলে আমি কোথায় পালাই গেছি আল্লাহ ভয়ের তুলে, কি কথা বুঝেন নাই? নিজের বুঝে যে ডাক্তার সাহেব হয়, ডক্টর হয়, পণ্ডিত হয়, তো তার পরিণাম এই হয়, মরে এবং মারে, শুনতেছেন না? ওই রকমই আমার নিজের ব্যক্তিগত ঘটনা, তখন আমি এরকম ছোট্ট ছিলাম, নানা বাড়ি বেড়াইতে গেছিলাম, তো নানা বাড়ির বাড়ি থেকে বাইর রাস্তার দিকে বাইর হওয়ার যে পথটা, পথের পাশে গভীর এক পুকুর, পুকুরের পাশে দেখলাম যে একটা রিক্সা দাঁড়ায় আছে, তো ভাবলাম যে রিক্সা তো কোনো বিষয় না, সাইকেল চালানো কঠিন ব্যাপার, এটা কি পাতলা একটা, এর মধ্যে কেমনে উঠে আমি আজকেও পারি না, এইটার পিছিয়ে উঠে তো চালায় কেমনে, বুঝি আসে না, মাথায় ধরে না, কিন্তু রিক্সা তো বুঝি আমি, রিক্সা হলো সোজা এটা দাঁড়ায় আছে, ও বস, উঠো বস, পাও দিয়ে ঠেলো তো চলে যাবে, বস সোজা, আর জনাব কেউ নাই সেখানে, রিক্সা একটা কার তাও জানি না, তাও ওরকম পিচ্ছি ছিলাম, উঠা তো ওই ওটার উপরে বসলাম, সিটের মধ্যে বসে পরে ওইটার ওই হ্যান্ডেল ধরে তারপরে কিছুটা নাড়াচাড়া দিলাম, এটা এত জোরে দৌড় দিল, আল্লাহ একবার আমি তখন দেখলাম যে এই রিক্সার কত বড় দাপট, কি শক্তি, ওর তো থামানোর কোন শক্তি আমার ছিল না। পরে আমি এক লাভ দিয়ে দিছি একদিকে দৌড়, রিক্সা সেটা এত জোরে একদম গিয়ে গভীর সে পুকুরের ভিতরে গিয়ে পড়ে গেছে। কি হয়েছে রিক্সার পরিণতি দশা আমি আজ পর্যন্ত কিছুই জানি না, কারণ আমি তো আমার যান নিয়ে একদম পালায় চলে গেছি। আমি জানি যে আমার কার নাকি আমি কিছু বলতে পারবো না, আজ পর্যন্ত আমি জানি না সে রিক্সা কার ছিল এবং শেষে রিক্সা কি আছে না গেছে, বাংছে না আছে, ওর যান টান আছে, রু যান ঠিক ছিল না, একদমই ওখানে যান কবজ হয়ে গেছে, আমি কিছু বলতে পারবো না। তো এই ঘটনা কেন ঘটলো, আমি নিজে নিজের বুঝ থেকে পণ্ডিত হয়ে গেছি, এই কথা বুঝেন নাই ভাইয়েরা। ওইরকম কেউ যদি ব্যক্তিগত ভাবে ব্যাপক ভাবে বই পুস্তক, হ্যাঁ, বিজ্ঞান সম্পর্কে, গণিত শাস্ত্র সম্পর্কে ভীষণ পড়াশোনা করলো, পড়াশোনা করার পরে সে এমনি কিন্তু ক্লাস সেভেন পাস, মেধা ভালো, মাথা ভালো, বহু বই পুস্তক পড়ার পরে সে ঢাকা ভার্সিটিতে গিয়ে একজন প্রবীণ অধ্যাপককে বলল, স্যার আপনি আজকে বিশ্রাম করেন, আপনার ক্লাসটা আমি নেই। কি এরকম কি সম্ভব যে স্যার আপনার ক্লাসটা, আপনার সায়েন্সের ক্লাসটা, আপনার কমার্সের ক্লাসটা, আপনার রাষ্ট্রবিজ্ঞানের ক্লাসটা আমি নেই? কোন হেডমাস্টারকে বললো, স্যার আপনি বিশ্রাম করেন, যা আপনার ক্লাসটা আমি নেই, আজকে আমি পড়াই ছাত্রদেরকে, আমি বহুত পড়াশোনা করছি, গবেষণা করছি, আমি ভালো জানি। কেউ তাকে পড়াইতে দিবে? আমার প্রিয় বন্ধুরা, কিন্তু ইসলাম সম্পর্কে এরকম অনেক ডক্টর তৈরি হয়ে যান, অনেক মানুষ, অনেক পণ্ডিত হঠাৎ করে এক জায়গায় গিয়ে ইসলামী চিন্তাবিদ তিনি, ইসলামী বুদ্ধিজীবী তিনি, অথবা বিশ্বের কোন প্রান্ত থেকে হঠাৎ একটা টিভি খুলে দিলেন আর ওর ভিতরে ইসলাম সম্পর্কে এমন বয়ান দিলেন আর বললেন যে এটা বুখারি শরীফে আছে, এটা মুসলিম শরীফে আছে, এটা ফতোয়া সামিতে আছে, আর এক ধরনের শিক্ষিত হয় না এই সকল লোকদের সুন্দর সুন্দর ইসলামী বক্তৃতার দ্বারা এতটা সুধারণাবশত এত বেশি তাদের ভক্ত হয়ে যান যে মনে করেন যে এত রেফারেন্স তো হুজুররাও দিতে পারে না। তাহলে এই লোকটা অনেক হুজুর থেকেও বড়, হ্যাঁ, শেখ নদীর সাহেব থেকেও বড়, হ্যাঁ, অনেক বড় মুফতি সাহেব থেকেও বড়। এইরকম আবেগী মুসলমানরা যে এইরকম কম বুঝওয়ালা বেবুজদের পালায় পড়ে নিজেও ক্ষতিগ্রস্ত হয় আর তার অনুসারীদেরকেও ক্ষতিগ্রস্ত করতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। প্রসঙ্গক্রমে কথা আসলো তাই বললাম, আমার ভয় এরকম করতে নাই। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন আমাদেরকে যেটা বলছেন সেটা হলো যে মা আতাকুম রসুল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, আমার রসুল তোমাদেরকে যা দেন সেটা তোমরা গ্রহণ করবে আর যেখানে থামতে বলেন তোমরা থামবে, যে কাজ নিষেধ করেন সেটা তোমরা করবে না, যেটা করতে বলেন সেটা তোমরা করবে, যে ইলম যে জ্ঞান তোমাদেরকে দান করেন সেটা তোমরা তার কাছ থেকে নিবে, সেটা তোমাদের জন্য কল্যাণ, সেটা তোমাদের জন্য মঙ্গল, সেটা তোমাদের জন্য সম্মান, সেটা তোমাদের ইহকাল পরকালের জন্য সফলতা বয়ে আনবে। এখন নবী যখন থাকবেন না তখন কি হবে সেটার দিক নির্দেশনা কি রব্বুল আলামিন কোরআনে পাকে দেন নাই? আল্লাহ পাক নিজে ডাইরেক্ট পরিষ্কার ভাষায় পবিত্র কোরআনে বললেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তিনটা কথা বলছেন। শুনতেছেন ভাইরা আমার কথা, আপনারা বুঝতে পারেন না? হ্যাঁ, গুণের গুণবানরা আমার কথা বুঝতে পারেন আপনারা? আতিউল্লাহ, তোমরা আল্লাহর কথা মানবে, ওয়া আতিউর রাসূল, রাসূলের কথা মানবে, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা বিজ্ঞ পরিপক্ক মজবুত ওলামায়ে দ্বীন, দ্বীনের গভীর সমুদ্রওয়ালা পাকা এলমওয়ালা, সেই ওলামায়ে দ্বীনকে মানবে। কি আমার কথা পরিষ্কার হলো কিনা? আমার ভাইয়েরা, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা মানবো তো আল্লাহকে, আমরা জান্নাতে যাওয়ার জন্য মানবো কাকে? আল্লাহকে, আল্লাহর কথা মানবো, রসুল্লাহ সাল্লাহ ইসলামের কথা, বাস এটাই হচ্ছে জান্নাতের রাস্তা। কারণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় বলে গেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাযিল্লু বাদি মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আমি তোমাদের মধ্যে মহান দুই সম্পদ রেখে গেলাম, এই মহান দুই সম্পদের তোমরা যদি কদর করো, মজবুত ভাবে এটাকে ধরে রাখো, তাহলে নিঃসন্দেহে তোমরা কামিয়াব হবে, তোমরা সফলকাম হবে, কশিন কালো তোমরা আল্লাহর সন্তুষ্টির পথ এবং জান্নাতের পথ হারাবে না। কি কথা বুঝেন নাই? সেই দুইটা মহাসম্পদ হলো কিতাবুল্লাহ ও সুন্নতুর রাসূল। হ্যাঁ, একটা হচ্ছে আল্লাহর কিতাব এই পবিত্র কোরআন, আরেকটা হচ্ছে পীরনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বা তার আদর্শ বা তার পুরো জীবনের যে নমুনা এইটা। এই দুই জিনিস ধরলে তোমরা কামিয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এক হাদিস শরীফে স্পষ্ট ভাষায় এই কথা বলে গেলেন, দুই জিনিস ধরলেই কামিয়াব, এইখানে আয়াতে তিন জিনিস বলেন কেন? কি কথা বুঝেন না ভাই? না এখানে কি দুইটা বলছেন না তিনটা? এখানে কোরআন শরীফের হাফেজ সাহেবরা আছেন না অনেকে, এখানে এই আয়াতে কয়টা বলছেন? দুইটাই ধরতে বলছেন না তিনটা ধরতে বলছেন? তাহলে এটা আমাদের বুঝার ব্যাপার আছে না? এই আয়াতে পাকটা বুঝলে তামাম ফেতনা, তামাম গুমরাহি, তমাম মানুষের বরবাদী এবং বিভ্রান্তি খতম হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সেটা হলো যে আয়াতে পাক আল্লাহ পাক তো বললেন ওই একই কথা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছেন যে আল্লাহর কিতাব মানবে এবং আমার আদর্শ ধরবে, দুটা ধরলে তোমরা কামিয়াব। কোরআন শরীফের আয়াতে আল্লাহ পাক তাই বললেন, তোমরা আমার অনুসরণ আমার আনুগত্য করবে, আমাকে মানবে, আমার রাসূলকে মানবে, তো তোমরা কামিয়াব। কিন্তু একই সঙ্গে আরেকটা কথা যোগ করলেন, ও উলিল আমরি মিনকুম মুফাসসিরিন কারাম, এর ব্যাখ্যা বলছেন উলিল ইলমি ওয়াল ফাহমি, যারা নাকি কোরআন সুন্নাহ সম্পর্কে আল্লাহর কোরআন সম্পর্কে গভীর এবং পাকা পূর্ণাঙ্গ জ্ঞান অধিকারী, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দিগির সম্পর্কে পূর্ণাঙ্গ এলম এবং জ্ঞানের অধিকারী, পাকা নির্ভরযোগ্য জ্ঞানের অধিকারী, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার এই জীবনে তার সকাল, তার সন্ধ্যা, তার উঠা, তার বসা, তার খাওয়া, তার দাওয়া, তার শোয়া, তার লেনদেন, তার বিবাহ শাদী, তার আত্মীয়তা, তার গুসা, তার আদর মায়া, তার হ্যাঁ এবং তার না, তার নামাজ, তার রোজা, তার ইবাদত, তার বন্দেগী, তার দান, সদকা, যাকাত, তার হজ, উমরা, তার যে কোন রকমের আমল, অর্থাৎ ইমানের ব্যাপার হোক অথবা ইবাদতের ব্যাপার হোক অথবা তার লেনদেনের ব্যাপার হোক অথবা আখলাকের ব্যাপার হোক, চরিত্রের ব্যাপার হোক অথবা মানুষের সঙ্গে কোনো আচার ব্যবহারের বিষয় হোক, জীবনের সর্ব ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পূর্ণ 23 বৎসর ব্যাপী যা কিছু করলেন, বললেন, স্বীকৃতি দিলেন, হ্যাঁ তুমি করছো এটা ঠিক আছে, এটা হলো স্বীকৃতি দেওয়া। এই সবটা পুরো জীবন সম্পর্কে তার পরিপূর্ণ এলম, যার পাকা এবং মজবুত, এর আলোকে তারা সঠিক ফয়সালা দিতে জানেন, তারা হচ্ছেন উলুল আমর। কি কথা বুঝেন নাই ভাইয়েরা? খালি মাওলানা সাহেব বলে উলুল আমর না, খালি বুখারি শরীফটা পড়াইতে পারেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ 23 বৎসরের জিন্দেগির সবটা বিষয়কে সামনে রেখে ফয়সালা দেওয়ার যোগ্যতা তার নাই। তাহলে এই আয়াতে পাক যে উলুল আমর বলছেন আল্লাহ তাআলা, সেই উলুল আমর সে এখন হয়। কি কথা বুঝে আসতেছে আপনাদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ জীবনটা তার চোখের সামনে থাকতে হবে, তাহলে সবটার আলোকে এই মানুষটা সঠিক ফয়সালা দিতে পারবে। এইরকম আলেম দিনকে আমাদের ইমাম সাহেব, আমাদের মসজিদের খতিব সাহেব, হ্যাঁ অথবা চট্টগ্রামের কোনো খতিব সাহেব, অথবা ঢাকার কোনো খতিব সাহেব, অথবা দিল্লি কিংবা লাহোরের কোনো খতিব সাহেব, কে আছে এইরকম? এইরকম পাকা মজবুত আলেমে দিন তারা কারা? আমার প্রিয় বন্ধুরা, এজন্যই সারা বিশ্বের মুসলমানরা কেউ মানে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে, কেউ মানে হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে, হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে মানে যারা তাদেরকে হানাফি বলে তার নাম অনুসারে, আর তারা এই নামে পরিচিত হয়ে গেছে, আর যারা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে মানে তাদেরকে মালিকি বলে বা মালিকি মজহাবের অনুসারী বলে, যারা ইমাম মোহাম্মদ ইবনে ইদ্রিস আস-সাফি রহমতুল্লাহ আলাইহিকে মানে যে তাদেরকে সাফি বলে বা সাফি মজহাবের অনুসারী বলে, আর যারা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে মানে যে তাদেরকে হাম্বলি বলে। কথা বুঝেন না? এই যে হানাফি, সাফি, হাম্বলি, মালিকি, এর মানে এই না যে ইমাম আবু হানিফা বা ইমাম মালিক অথবা ইমাম শাফি অথবা ইমাম আহমদ ইবনে হাম্বলের কোন একটা আলাদা মতবাদ ছিল, একটা মতাদর্শ ছিল, যেমন মাওসেদুকের একটা মতাদর্শ ছিল, যেমন লেনিনের একটা মতাদর্শ ছিল, যেমন স্টালিনের একটা মতাদর্শ ছিল, অথবা গণতন্ত্রবাদী কোন গণতন্ত্রের আবিষ্কার কোন নেতার যে একটা মতবাদ ছিল, এইরকম কোন আলাদা আলাদা কোন মতবাদ না, বরং তারা এত বড় আলেম ছিলেন এক একজন যে তাদের সামনে ইসলামের পূর্ণ জ্ঞানের ভাণ্ডার একদম চোখের সামনে ছিল, পূর্ণ ইসলামের জ্ঞানের ভাণ্ডার। তিরিশ পারা কোরআনের ভিতরে কি মহাসাগর লুকায়িত আছে এটা তাদের চোখের সামনে থাকতো চব্বিশ ঘন্টা দিন রাত। শুনতেছেন ভাইরা, ইমাম আজম হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে একটানা চল্লিশ বৎসর পর্যন্ত এইরকম ভাবে রাত্রিবেলা ইবাদত করতেন যে এশার নামাজ যখন তিনি এশার নামাজের উজু করতেন, সেই উজুর পরে তিনি যে রাত্রিভর না ঘুমায় ইবাদতে মশগুল থাকতেন, তো এই একই উজু দিয়ে তিনি ফজরের নামাজ আদায় করতেন। এই কথা আমাদের হানাফি মজহাবের কেউ বলছেন, ইমাম সে সাফি মজহাবের বিখ্যাত ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ লিখছেন এই কথা, এবং এই কথা ইমাম আব্দুল ওয়াহাব সারারি রহমতুল্লাহ লিখছেন এই কথা, যারা সাফি মজহাবের অনুসারী। শুনতেছেন আপনারা, এবং শুধু এটা না, ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাই সিয়ারু আলামিন নুবালা কিতাবের মধ্যে লিখছেন যে যেই কিতাবের লেখকও সাফি মজহাবের অনুসারী, তিনি লেখেন যে হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এত বড় ইবাদত গুজার ছিলেন, এতটা আল্লাহ ভীরু ছিলেন, এতটা আল্লাহর প্রেমিক ছিলেন যে প্রতিটি রাত্রেই তিনি ভোর রাত্রে অবশ্যই তাহাজ্জুদের নামাজ তো পড়তেনই, আর তাহাজ্জুদের মাত্র দুই রাকাতে তিরিশ পারা কোরআন তিনি পড়ে ফেলতেন। শুনতেছেন ভাইয়া, তাহাজ্জুদের নামাজে তিরিশ পারা কোরআন এটা কেমনে সম্ভব হইত? আল্লাহ পাক তো ওফিক না দিলে এটাকে পারা যায়? হ্যাঁ, এক রাত্রেই কি কোরআন শরীফ তিরিশ পারা খতম করা যায় ভাই? পারা যায়, কিন্তু আপনি আমি নিজের চোখে দেখা ঘটনা এটাকে অস্বীকার করি কিভাবে? আপনি দেখছেন যে এই যে সূর্য উদয় হয়েছে, সারা দুনিয়া আপনাকে বুঝায় না এখনো রাত হয়ে গেছে, সূর্য উদয় হয়নি, আপনি কি মানতে পারবেন? কিন্তু ভাই আমি চোখে দেখলাম যে সূর্য দেখা যায়, আর আপনারা দল বান্ধবা বলতেছেন যে গণতন্ত্রবাদী, যে আমরা সবাই মিলে এক কথা বলি, তো তুমি মানবা না কেন? তা আপনি মানবেন কেমনি? আপনার চোখের দেখা ঘটনা আপনি তার বিপরীতটা মানবেন কিভাবে? কি কথা বুঝেন নাই? আমার প্রিয় বন্ধুরা, আমি ছোটবেলা আমার গ্রাম দেশের যে মাদ্রাসাতে পড়াশোনা করছিলাম, দারুসুন্নাহ আলমিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার হেড জোখানার যিনি উস্তাদ ছিলেন হাফেজ আব্দুস সাত্তার সাহেব, চাঁদপুরের এক হাফেজ সাহেব, হুজুর বহুতই দিনদার নেককার আল্লাহওয়ালা মানুষ, সে খুব মজবুত পাকা হাফেজ সাহেব, তিনি এরকম করতেন যে হঠাৎ করে এক বলতেন যে আমি আজকে কোরআন শরীফ খতম করব। তো সবিনা বলে না, সবিনা সবিনা পড়ে, তো এলাকাবাসী আসতেন যে উনার কোরআন করিম শোনার জন্য, যে হুজুর আজকে তিরিশ পারা কোরআন শোনাবেন, আসরের নামাজ পড়ে অথবা মাগরিবের নামাজ পড়ে উনি কোরআন শরীফ তেলাওয়াত আরম্ভ করতেন। সারা রাত ওই মধ্যখানে নামাজটুকু এসার নামাজটা খালি পড়া লাগতো, সারা রাত হুজুর বৈশা একটা না, পড়তেই থাকতেন, পড়তেই থাকতেন, পড়তেই থাকতেন, ওই যে পড়তে থাকতেন, এরকম কয়েকবারের এই হুজুরের সবিনার সময় আমিও সেখানে একদম সামনে বসা ছিলাম। শুনতেছেন ভাইয়েরা, তখন তো আমার বয়স একদম কম ছিল, বাচ্চা মানুষ ছিলাম, সে তখন তো সারা রাত জায়গা থাকা কোনো মুশকিল বিষয় ছিল না। দেখলাম যে হুজুর পড়তেই আছেন, পড়তেই আছেন, কোনো লোকমা দেওয়া লাগতো না, এবং হুজুরকে লোকমা দেওয়া মানে হুজুরের ভুল ধরা নিষেধ ছিল। কোনো আয়াতে যদি হঠাৎ আটকা পড়ে যেতেন কেউ তার ভুল ধরা নিষেধ, কারণ কোনো ভুল ধরতেই হইত না, এত বেশি পাকা মজবুত হাফেজ ছিলেন তিনি, একটুখানি আটকা পড়লে আবার পিছন থেকে আয়াত টান দিয়ে এনে উনি ঠিকভাবে পড়ে ফেলতে পারতেন, শুদ্ধভাবে সঠিকভাবে পড়ে ফেলতে পারতেন। এইভাবে একদম ফজরের নামাজের আগে মাশাআল্লাহ তিরিশ পারা কোরআন কমপ্লিট উনি পড়ে ফেলতেন। শুনতেছেন ভাইয়েরা, এই মানুষটা তো এই সময়ের মধ্যে পড়ে ফেলতে পারতেন, আর উনি যেভাবে পড়তেন একদম সহজ সরল সাধারণ ভাবে, আর একটু দ্রুত গতিতে পড়লে বোঝা যায় যে যতটুকু সময় ওনার লাগতো নিশ্চয়ই এর থেকে অন্তত অর্ধেক সময় উনি পড়ে ফেলতে পারবেন। কি কথা বুঝতেছেন ভাইয়েরা? আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ পাক নবীদেরকে মুজিজা দেন, নবীদেরকে কি দেন? মুজিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সফরের মধ্যে আমরা পানির কষ্টে মরতেছি, পানি তো নাই। পরে বললেন যে তোমাদের কারোর কাছে কি পানি নেই? পানি আছে সামান্য একজনের কাছে একটুখানি, একদম সামান্য। এই আমরা বিশ্ব এত বড় কাফেলা, এত বড় জামাত, আমাদের উজু করা, গোসল করা, পানি পান করা, আমাদের উটদেরকে পানি পান করানো, এত পানি তো সেটার তো কোনো ব্যবস্থা নেই, খুব সমস্যা, খুব কষ্ট হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কার কাছে পানি আছে ওইটুকু নিয়ে আসো, অল্প একটু পানি। তো একটা এরকম থালার মতো কোনো একটা পাত্র, একটা বড় কোনো পাত্র, ওইটার মধ্যে ওই পানিটুকু রাখা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিসমিল্লাহ বললেন, ওই থালার মধ্যে এরকম নিজের হাতটা রাখলেন, আর নিচের থেকে পানি এরকম উথলে উঠতে শুরু করলো। শুনতেছেন ভাইরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিতে থাকো পানি, নিতে থাকো। সকলে নিয়ে পান করতেছে, উজু করতেছেন, এবং সকলে গোসল করতেছেন, উটকে খাওয়াইতেছেন, সব পানি নিতেই আছেন, নিতেই আছেন। বল যার যার সব জরুরত পুরা হয়ে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক সরায় নিছেন, বস পানি উঠলে ওটা বন্ধ হয়ে গেছে। শুনতেছেন ভাইরা আপনারা? এটা নবীকে আল্লাহ পাক, নবীদেরকে আল্লাহ পাক মুজিজা দান করেন। আর নবীর সাচ্চা নায়েব আউলিয়া কেরাম যারা খাঁটি, ধোকাবাজ না, পণ্ড না, হ্যাঁ দাগাবাজ না, একদম অরিজিনালি আল্লাহর প্রেমিক, অরিজিনালি নবীর সাচ্চা নায়েব এবং দুনিয়ার মুহে আক্রান্ত না, এরকম খাঁটি আউলিয়া দ্বারা তাদেরকে আল্লাহ পাক ওই একই বিষয় দান করেন, কিন্তু নামটা বদলে দেয়। শুনতেছেন আপনারা? হ্যাঁ, ওরা আমাদেরকে জিজ্ঞেস করেন এই বিষয় সঠিক কিনা, বিষয় একটা কিন্তু নাম ভিন্ন। নবীকে অলৌকিক ঘটনা দিলে ওটার নাম মুজিজা, আর নবীর গোলাম সাচ্চা ওলি আল্লাহকে দিলে সেটার নাম কারামত। কথা বুঝেন না আপনারা? কি বলবো ভাইরা, আজিব আজিব মামলা। হ্যাঁ, ইসলাম যে কি সুন্দর! আরে ভাই, আজিব মামলা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, ইসলামের উপর জিন্দগি, ইসলামের উপর মৌত আল্লাহ মঞ্জুর করেন। হ্যাঁ, আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, এটা মনে রেখেন। হ্যাঁ, স্টেশন হারায় গেলে তো শেষে ফিরো কোন জায়গাতে, আমি ওইদিকে ফিরতে হবে না? হ্যাঁ, মুফতি কোনো নোট বই নিয়ে বসো না, কোন কোন জায়গাতে স্টেশন ঠিক আছে, পরে যখন বলি যে ভাই কোথেকে রওনা হয়েছিলাম, স্মরণ করে দিলে আমার একটু সহযোগিতা হলো, সাহায্যকারী হও। আনসারুল্লাহ। তো নবীদেরকে আল্লাহ পাক মুজিজা দেন, আউলিয়াদেরকে আল্লাহ পাক কারামত দান করেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশুমার মুজিজা আছে, তার মধ্যে কোন কোনটা হঠাৎ এখন মনে পড়লো। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়ার যে মুজিজা আছে না, চামড়ার মুজিজা, ওইটা কোথাও রাখছিলেন, পরে ওইটা পড়তে নিছেন, একটা পড়ছেন এক পায়ে, আর একটা সাইডে রাখা আছে, এখন তিনি পড়বেন, এমন সময় হঠাৎ একটা কাক ওখান থেকে আসে, ছো দিয়া ওই চামড়ার মোজাটাকে একদম উড়ে নিয়ে গেছে, নিয়ে উপর থেকে এইভাবে উপর করে ফেলে দিছে। ওই মোজার ভিতরে একটা সাপ ছিল, সাপটা ওখান থেকে খুলে বাইরে পড়ে গেছে। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম যে দেখতে দেখেন নাই যে এটার ভিতরে সাপ আছে, কিন্তু আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সাপের দংশন থেকে হেফাজত করার জন্য একটা কাকের দ্বারা এভাবে সাহায্য করছেন। এটা আল্লাহর নবীর মুজিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এইরকম মুজিজা তো বেশুমার, অসংখ্য ঘটনা বলি এরকম আছে। এরকম এক সাহাবী ছিলেন আলা ইবনে হাজরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সফরের মধ্যে পানি নাই, পানির সংকট, সাথীরা বললেন, সাহাবীরা তাবিরা তার সঙ্গী সাথীরা বললেন পানি নাই। তিনি ফজরের নামাজ পড়লেন, মুয়াজ্জিনকে বললেন আজান দাও, দুই মুখ করে নামাজ পড়ে নিলেন, নামাজের পরে দোয়া, ফজরের নামাজ, এরপরে পুরা জামাত সহ দোয়া, দোয়া করতেই আছেন, করতেই আছেন, করতেই আছেন, করতেই আছেন, আর হঠাৎ একদিকে একটু তাকান যে পানি আসলো কিনা। আরে ভাই, মরুভূমি, পানি নাই, কিন্তু তিনি দোয়া করতেছেন যে রব্বুল আলামিনের নিকট এইরকম ভাবে যে এক্ষুনি আল্লাহ পাকের নিকট থেকে পানি নিয়েই নিবেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, আল্লাহ পাকের নিকট দোয়া করবা চাইবা এইভাবে, অন্তরে ইকিন রাখবা যে দিবেনই আল্লাহ তাআলা। এইরকম ইকিনের সাথে ওই সাহাবি, তারা তো রসুল সাল্লাহ আলাইসাল্লামের হাতে তৈরি, কি ইমান ছিল তাদের, কি ইকিন ছিল তাদের, আল্লাহর সঙ্গে কি সম্পর্ক ছিল তাদের। হযরত আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ সময় দোয়া করতে করতে, সূর্য তো উদয় হয়ে গেছে, এরপরে এখন পর্যন্ত পানির খবর নাই, হঠাৎ দেখা গেল একটু দূরে অদূরেই সেখানে মানুষের ভিড়, তো পরে খোঁজ নিলেন যে কি বিষয়, হযরত আপনার দোয়ার উসিলাতে এখানে পানির একটা বিরাট বড় পুকুর তৈরি হয়ে গেছে। শুনতেছেন ভাইরা, আজীব মামলা। তো ওনারা সেখানে গেলেন, পানি পান করলেন, উজু করলেন, গোসল করলেন, উটকে পানি পান করাইলেন, যার যার পাত্রে পানি ভরলেন। এরকম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহি নাজিল হয়েছিল গার হেরাতে, হেরা পর্বতে যখন নাকি প্রথম ওহি নাজিল হয়েছিল, তারপরে দ্বিতীয় দিনে জিবরীল আমিন আবার আসছেন এবং রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে এক বর্ণনা অনুযায়ী দ্বিতীয় দিনে আসছেন, রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বলছেন যে আসেন আপনাকে এক জিনিস দেখাবো, আর জিবরীল আমিন পা দিয়া জোরে এক আঘাত করছে জমিনের উপরে, ওখান থেকে ঝর্ণা ধারা প্রবাহিত হয়ে গেছে, ঝর্ণা ধারা প্রবাহিত হয়ে গেছে। এরপরে সেখান থেকে জিবরীল আমিন উজু করলেন, দুই রাকাত নামাজ পড়লেন, রসুল্লাহ সাল্লাহ আসলাম উজু করলেন, দুই রাকাত নামাজ পড়লেন। কিন্তু মজার বিষয় হল রসুল সাল্লাহ আসলাম নামাজ পড়ে বাসায় ফিরে গেলেন, ঘরে ফিরে গেলেন, ঘরে ফিরে গিয়া হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, খাদিজা আসো এক ঘটনা দেখাবো। ওখানে নিয়ে গিয়া ফের দেখাইতেছেন, এই যে দেখো কি হযরত খাদিজা হতবাগারি, পানি আসলো গুছে, এখানে তো কোনো পানি ছিল না, মরুভূমি, টিলা টঙ্গর, পাহাড় পর্বত সব কঙ্কর, এখানে তো পানির ব্যবস্থা ছিল না জানাই। তো বললেন যে এইরকম জিবরীল আমিন আসছিলেন, যদিন পায়ের আঘাত করছেন তো সেখানে এখানে পানি প্রবাহিত হয়ে গেছে। কি শুনতেছেন ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, কি ঘটনা তো আমাদের জানাই আছে না, যে হযরত হাজরা পানির জন্য ছোটাছুটি করতেছেন সাফা আর মারওয়ার মধ্যখানে ছোটাছুটি করতেছেন, আর ওইদিকে শিশু ইসমাঈল এই কাঁদতেছেন আর পানির জন্য পানির পিপাসায় ছটফট করতেছেন, আশ্রা আশ্রি করতেছেন। শিশুর পায়ের আঘাতে সে এমন পানির প্রবাহ দুনিয়াতে জারি হয়েছে, জমজম নামে কেয়ামত পর্যন্ত জারি থাকবে, সারা বিশ্ববাসী যেখান থেকে বরকত অর্জন করতেছে। শুনতেছেন ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু পবিত্র কোরআনে বলছেন, লাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাঈ ওয়াল আরদ, এই পৃথিবীর মানুষগুলো, এই শহর বন্দর নগরের মানুষগুলো, এরা যদি আমি আল্লাহর কথা মানে, আমার কথা মতো চলে, আমাকে নারাজ না করে, আমাকে অসন্তুষ্ট না করে, আমি অঙ্গীকার করলাম, নিশ্চয়ই এই দুনিয়ার জীবনেই আসমান জমিনের বরকতের ভাণ্ডার আমি ওদের জন্য খুলে দেব। কিন্তু আমরা মানুষ এমন যে আল্লাহকে যারা মানে না তো মানে না, যারা আল্লাহকে আমরা মানি, মানলেও সে পরিপূর্ণভাবে তো আমরা মানতে পারি না, আমরা মানি না, মানার মতো ক্ষমতা আছে, সামর্থ্য আছে, শক্তি আছে, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়ে দিয়েছেন, চোখ আছে, এই চোখ দ্বারা যে আমল করা সেটা করতে পারি, জবানের দ্বারা যে আমল করার করতে পারি, হাত পায়ের দ্বারা যে আমল করার করতে পারি, ধন সম্পদের দ্বারা যে আমল করার করতে পারি, আমাদেরকে আল্লাহ পাক আগে সামান উপাদান সাজ সরঞ্জাম সবকিছু কমপ্লিটলি পূর্ণভাবে দেওয়ার পরে তখন বলছেন এখন তুমি কাজটা করো। কি কথা বুঝেন নাই, লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসাহা। কিন্তু আমরা মানুষ মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দিতে চাই না, নফসের ধোকায়, শয়তানের ধোকায়, সমাজের নানান স্বার্থে পড়ে, মুহে পড়ে, নানান মানুষের কথার মধ্যে পড়ে আমরা আল্লাহকে ভুলি এবং আল্লাহ পাকের হুকুম আহকাম থেকে দূরে সরি। এটা আমাদের জন্য মঙ্গল না, কল্যাণ না, এটা এতে আমাদের কোনো ইজ্জত নাই, এতে আমাদের কোনো সম্মান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। হ্যাঁ ইয়া আল্লাহ, কি মামলা, যাই হোক, তো কোথার থেকে কোথায় তো চলে গেলাম ভাই। লাহুল আসমাউল হুসনা, আল্লাহ পাকের অনেক নাম আছে, তো যেই নাম যে বিসমিল্লাহ যে আমরা পড়ি না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে বিসমিল্লাহ পড়ার কোনো দরকারই মনে করে না, ভাত কতগুলো নিল, খাওয়া আরম্ভ করে দিল। আরে ভাই, এটা কি ধরনের কাণ্ড, গরু কোনোদিন বিসমিল্লাহ পড়ে নেই, ওর ছিল গরু বিসমিল্লাহ, যা বড় ছোট কোন গরু যে না এটা একটু বড় মাপের গরু অন্তত ওর আমলটা ভালো, ও তো বিসমিল্লাহ পড়ে। এরকম কোন গরু পাওয়া গেছে আজ পর্যন্ত? কোন সার গরু, কোন লাহোরের গরু অথবা কোন দিল্লির গরু কি আজ পর্যন্ত বিসমিল্লাহ পড়ছিল? অথবা অন্তত পক্ষে কমপক্ষে আরবের উট ছাগলগুলো, মেষগুলো, হরিণগুলো, বেড়াগুলো কি বিসমিল্লাহ কোনদিন পড়ছিল? আর না হোক অন্তত সব বাদ দেন, মক্কা শরীফ মদিনা শরীফের গরু ছাগলেরা উট ভেড়ারা কোনদিন বিসমিল্লাহ পড়ছিল? ওদের কোন বিসমিল্লাহ পড়ার আমল আছে? আমার প্রিয় বন্ধুরা, বিসমিল্লাহ পড়া তো আল্লাহর নামে কাম করা, তো আমল করা তো এই মানুষের কাজ, এটা পশুর কাজ না, হ্যাঁ না? কিন্তু কি হলো, সে বিসমিল্লার আমলটুকু থেকেও আজকে আমরা মুসলমানরা বঞ্চিত, আমাদের সন্তানদেরকে আমরা বঞ্চিত করি। আমাদের ছেলেমেয়েরা ঘরের ভিতরে খানা খায়, বিসমিল্লা পরে খানা খাওয়া শিখে নেয়, তারা পানি পান করে, বিসমিল্লা পরে পানি পান করা শিখে নেয়। আহ কি মজার কথা, যে এই শিশু যদি বিসমিল্লা পরে পানি পান করে তো রব্বুল আলামিন খুশি হয়ে যান, যে আমার পিচ্ছি বান্দা সে আমার নাম ছাড়া পানিও পান করে না, পিচ্ছি বান্দা। বাবু বান্দা, বাবু ছোট, আপনাদের এদিকে ছোট ছোট বাচ্চাদেরকে কি বলে, বাবু বলেন না কি বলেন? আরে বলেন না কেন, শরম লাগে নাকি? শুদ্ধ ভাষায় কইেন না, এলাকার ভাষায় বলেন। ভালো মানুষ কুরত্তা, আরে বাপ দেখো কেসা আজীব ভাষায় তো আমার শিখতে হবে সংগ্রাম করে। কুরত্তা পুরুত্তা, ওহো ভাই কাফি মুশকিল মহলা, আমার কাছে মনে হয় যে চায়না ভাষা। পুরুত্তা ময়মন সিংহে শুনছিলাম যে আবু দুব বলে, আবু দুব আবু না, আর ময়মন সিংহে আবু বলে কোন, আবার কোন জায়গায় বাবু বলে। যাই হোক, তো আল্লাহ পাক জাল্লা জালালু আমানা ওয়ালু দেখলেন যে আমার পুরুত্তা বান্দা পুরুত্তা সেরকম দেখো পানি পান করে তা বিসমিল্লাহ পড়ে। ওয়া ভাই কেসা আজীব মামলা, সুবহানাল্লাহ। খানা খায় তো বিসমিল্লাহ পড়ে, খানা যখন খায় তো খানা খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ে, তো খানার মধ্যে নূর আছে, রহমত আছে, বরকত আছে, এবং পুরা খানা এটা অন্তরে যখন যায় তার জান্নাতি আমলের জন্য বেচাইনি পয়দা হয়, বিকুলতা পয়দা হয়। হালালের জাররা জাররা বান্দাকে আল্লাহ পাকের দিকে টানতে থাকে, হালালের জাররা জাররা বান্দাকে আল্লাহ পাকের দিকে টানতে থাকে। আমরা বিসমিল্লাহর আমলের গুরুত্ব বুঝি না, লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব বুঝি না, মনে করে এত লা ইলাহা সবাই মিল্লা পড়ে, আর লা ইলাহা সবাই মিল্লা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মানুষেরা পড়ে, শুনতেছেন ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতীরা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ তারা পড়ে, তারা লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস মুখে ধারণ করে, যারা নিঃসন্দেহে জান্নাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ তাআলা। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দখল আল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা অন্তরের বিশ্বাস নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এটার উপর কায়েম থাকবে, নিঃসন্দেহে তারা জান্নাতে প্রবেশ করবেই করবে। লা ইলাহা ইল্লাল্লাহ এরকম সস্তা কোন বিষয়? নামাজ তারা পড়ে যারা নিঃসন্দেহে জান্নাতে যাবে, সত্য কথা তারা বলে যারা জান্নাতে প্রবেশ করবে। ইসলাম তো এমন সুন্দর জিনিস মিয়া, ইসলামের সর্ব অঙ্গ এমন সুন্দর, এত পেয়ারা, বিশ্বের কোন পরম সুন্দরী নারীও এমন নাই যে এতটা এতটা সুন্দরী নাই। ইসলামের এক একটা অঙ্গ যতটা সুন্দর, সারা বিশ্বের সবগুলো পরম সুন্দরী নারী সৌন্দর্য একত্রিত করলে যতটা সুন্দর হবে, আল্লাহর কসম ইসলামের এক একটা আমল এক একটা অঙ্গ তার চেয়েও বেশি সুন্দর হবে। যে ফরক তাব কদম হর কুজাকে মিনে গরম কেশমা দামনে দিল মি কসত কে যাই যাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিন হুসনি ইসলামিল মারে তারকুহু মা লা ইয়ালিহি। ইসলাম পুরোটা সুন্দর, যে ইসলামের একটা সৌন্দর্য হলো যে মানুষ বেহুদা কাজ, বেহুদা কথা, অনর্থক জিনিস থেকে দূরে থাকবে, যেটা তার আখেরাতের কোনো লাভ নাই, দুনিয়ারও কোনো ফায়দা নাই, আখেরাতেরও এতে কোনো ফায়দা নাই, দুনিয়ারও কোনো ফায়দা নাই, এরকম অনর্থক কাজ থেকে মানুষ দূরে থাকবে। ইসলামের এটা একটা সৌন্দর্য। কোরআনে কারিমে মহান রব্বুল আলামিন বলেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহ সিবগা। আমি যে ইসলাম এবং ইসলামের আহকাম আর বিধানাবলী উপদেশাবলী তোমাদেরকে দান করলাম, পুরাটা আমার পছন্দের রং, শুনতেছেন ভাইরা? কেউ কেউ পছন্দ করলো শ্যামলা রঙের বউ, কেউ পছন্দ করলো কালা রঙের বউ, আর কেউ পছন্দ করলো ফর্সা রঙের বউ, যার যার চোখের পছন্দ। রব্বুল আলামিন বলেন আমার চোখের পছন্দ হলো এই পূর্ণাঙ্গ ইসলাম। এবং আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি আমল আমার নিকট সবচেয়ে সুন্দর জিনিস। কি শুনতেছেন ভাইরা? এখন দুনিয়ার কোন পরমা সুন্দরী নারী কিন্তু সে কাফের, সে মুশরিক, সে ফাসেক, সে আল্লাহর নাফরমান, সে আল্লাহর দুশমন, তো আল্লাহ পাকের নজরে সে ঘৃণিত, আল্লাহ পাক তাকে দেখতেই পারেন না, এজন্য তাকে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করেন, তোরা আমি দেখতেই পারি না, যা জাহান্নামে পড় গিয়া। শুনতেছেন ভাইরা? আর আল্লাহ পাক তাদেরকে দেখবেন যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের সুন্দর রঙে ওর জীবনটা একদম রাঙা, একদম সাজানো গুছানো, এই রকম সুন্দর রং দেখলে আল্লাহ পাক বলবেন তোরে পছন্দ লাগে, চল তুই জান্নাতে। এই জন্য আমার পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলছিলেন নকশে কদম নবীকে হ্যাঁ জান্নাত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হ্যাঁ সুন্নত কে রাস্তে। প্রিয় বন্ধুরা, হে মুসলিম ভাই বোনেরা, তোমরা খেয়াল করো, আমার শায়খ বলেন যে দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালিম তারবিয়ত শিক্ষা দীক্ষা এটাকে যদি তোমরা গ্রহণ করো, এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা দীক্ষা তার আদর্শ তার সুন্নাহ নিঃসন্দেহে তোমাদেরকে জান্নাতে পৌঁছাবে, মহান আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। মানুষ সে বিধর্মীদের তামাশা দেখতে দেখতে মনে করে ইস ইহুদিদের দেখলে কেমন সুন্দর লাগে, খ্রিস্টানদেরকে দেখলে কেমন সুন্দর লাগে, বিধর্মীদেরকে দেখলে কেমন সুন্দর লাগে। আরে ভাই, যেই লোক লাগামহীন তারে আবার সুন্দর লাগে কেমনে? হ্যাঁ, কোন গরু ছাগল যতক্ষণ পর্যন্ত দড়িতে বান্ধা থাকে ততক্ষণ ওর কপাল ভালো থাকে, কি ঠিক কিনা? আর গরু ছাগল যদি এরকম দড়ি ছিঁড়ে রশি ছিঁড়লে পরে ওটার কপাল ভালো হয় না, পিঠের উপর ডান্ডা আর ডান্ডা পড়তে থাকে, যার খেতে মুখ দেয় ওর ডান্ডা নিয়ে দৌড়তে থাকে আর ধুম সে পিড়ে দিয়ে থাকে, একদম ছাল বাকল পিঠ সব ক্ষত বিক্ষত করে দেয়, হয় কি না? এটা আমার প্রিয় বন্ধুরা, পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন ওয়া তাসুমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আমি আসমান থেকে আমার মহব্বতের আমার নূরের আমার সন্তুষ্টির এক রজ্জু এক রশি এই কোরআনের নামে দ্বীনের নামে ইসলামের নামে তোমাদেরকে দান করলাম, এই রশিতে তোমরা আমার হাতে বান্ধা থাকো, কপাল ভালো থাকবে, সোজা জান্নাতে আসবে। আর আমার রশি ছিঁড়লে ফের তোমাদের কপাল খারাপ, ফের জাহান্নামে পৌঁছতে হবে। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। তা আমরা আল্লাহ পাকের এই মহব্বতের নূরানি এই রশিতে বান্ধা থাকবো কিনা ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। আমার প্রিয় মোর্শেদ, যিনি এই বর্তমান বিশ্বের অনেক উচ্চ মাপের একজন ওলি আল্লাহ ছিলেন, সারা দুনিয়া তাকে পৃথিবীর শ্রেষ্ঠ আউলিয়াদের একজন বলে বিশ্বাস করতে বাধ্য হয়েছে। এই সিলেটে দারুস সালামে আমার প্রিয় মোর্শেদ রহমতুল্লাহ আলাইহ যখন বয়ান করতেছিলেন, বিশাল বড় স্টেজের মধ্যে হযরত যখন সোফার মধ্যে বয়ান করেন আর হযরতের উর্দু বয়ানের বাংলায় অনুবাদ করে আমি শুনাইতেছিলাম, ওই সময় এই আমার শায়খের আমার পীর মুর্শিদের ডান দিকে এখানে বসা ছিলেন সিলেটের বিখ্যাত বুজুর্গ বড় আলেমী দিন, উচ্চমানের আলেমী দিন, বহুত বড় ওলি আল্লাহ হযরত মাওলানা নুরউদ্দিন গহরপুরি রহমতুল্লাহ। শুনতেছেন ভাইরা? তো সেখানে বসে বসে বয়ান শুনতেছিলেন, এদিকে এক ওলি আল্লাহ, ওদিকে এক ওলি আল্লাহ, আর হযরতের আমার শায়খের বয়ান শুনে তিনি এত খুশি হইতেছিলেন। এক পর্যায়ে আমার পীর মুর্শিদ বলতেছিলেন, হে সিলেটবাসী, হে বাংলাদেশিরা, আমাকে ভাইরা ভুলো না, হে সিলেটের ওলামা বুজুর্গানবীন, আমাকে আপনারা ভুলবেন না। ডান দিক থেকে হযরত মাওলানা গহরপুর রহমতুল্লাহ আলাইহি বলে উঠলেন, হাম উমে নিহি ভুলেঙ্গে ও বি হামে না ভুলে, আমরা আপনাকে ভুলবো না, আপনিও যেন আমাদেরকে না ভুলেন। শুনতেছেন ভাইরা? বলিরা বলি মিশেন আসাদ, এক ওলি আল্লাহ আর এক ওলি আল্লাহকে চিনেন এবং কদর করতে পারেন। আমার প্রিয় বন্ধুরা, এই মানুষরা কেসা মানুষ ছিলেন, এই মানুষরা কিরকম মানুষ ছিলেন, এই সিলেট দরগার হযরত মাওলানা আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাই, এই হযরত মাওলানা নুরউদ্দিন গহরপুরি সাহেব রহমতুল্লাহ আলাই, এখানে ছিলেন গুনোয়ের হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব রহমতুল্লাহ আলাই, এই সব মানুষরা দুনিয়ার থেকে চলে গেছেন। এখন এখানে এক বুজুর্গ আছেন হযরত মাওলানা আব্দুল মোমেন সাহেব রহমতুল্লাহ কাতু, হ্যাঁ না, এই বিশ্ব বিশাল সিলেটের মধ্যে হযরত মাদানী নবরুল্লাহ তাআলা বরকাতুর কত মুজাহিদ, হ্যাঁ, কত বড় বড় মর্যাদা সম্পূর্ণ আউলিয়া বুজুর্গ আর দিন ছিলেন, তারা দুনিয়ার থেকে চলে গেছেন। আমার প্রিয় বন্ধুরা, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফুল থানভী নবরুল্লাহ তাআলা বরকাতুহু বলতেন যে একটা মুরগির ডানার নিচে ডিম, যে বেজান ডিমকে যদি রাখো 21 দিন, তাহলে বেজান ডিমের ভিতর থেকে জানওয়ালা এই মুরগি হাঁস ইত্যাদি পয়দা হয়, আর কুটকুট কুটকুট করতে করতে সে নিজের জীবনের সংবাদ দিয়া যে আমি জিন্দা, জিন্দগির সংবাদ দিতে দিতে সে দুনিয়াতে আত্মপ্রকাশ করে। তিনি বলেন হযরত থানভী নবরুল্লাহ তাআলার কথা বলেন, অনুরূপ ভাবে কোন কামিল ওলি আল্লাহর সঙ্গে যারা সম্পর্ক রাখে, মহব্বত রাখে, উঠা বসা রাখে, মজলিসে আসা যাওয়া রাখে, তালিম তরবিয়ত নেয়, তাদের সঙ্গে মহব্বত রাখে, এইভাবে জিন্দগি কাটায়, তো তাদের এই তালিমের বরকতে, তাদের সোহবতের বরকতে, তাদের রুহের নূরের নূরানি দোয়ার তাপের বরকতে, মুরগির ডানার তাপের বরকতে যেরকম বেজান ডিম থেকে জিন্দা বাচ্চা পয়দা হয়, অনুরূপ ভাবে আউলিয়াদের আল্লাহর প্রিয় বান্দা সাদেকীনের সোহবতের বরকতে এরকম মুর্দা মানুষের ভিতর থেকে কামিল ঈমান জিন্দগি পয়দা হয়, কামিল আউলিয়া পয়দা হয়। আমার এই প্রিয় মুর্শিদ রহমতুল্লাহ আলাই তিনি বলছিলেন যে আমার প্রিয় বন্ধুরা, যে দেখো ঘুড়ি ততক্ষণ পর্যন্ত ইজ্জতওয়ালা, মর্যাদাওয়ালা, শান শৌকতওয়ালা, দাপটওয়ালা, প্রভাব প্রতিপত্তিওয়ালা, ভীষণ আকর্ষণওয়ালা হয়। ঘুড়ি যখন আকাশে উঠতে থাকে, বিশাল বড় ঘুড়ি, তো ছেলেরা দলে দলে দেখতে থাকে বিকালবেলা আসরের পরে যখন ঘুড়ি আকাশে উড়ে, এমনকি বুড়ো বুড়ো মুরব্বীরা শরম লাগে এরকম প্রকাশ্যে ফিল্ডে পোলাবনের সঙ্গে দেখতে, দিনেরা পলায় পলায় এক জায়গার থেকে আস্তে আস্তে দেখেন, অথবা বাচ্চাদেরকে বলে দেখ দেখ কিরকম সুন্দর, হ্যাঁ ছেলে পেলেরা আসলে ওদেরকে দেখার নাম দিয়ে নিজেও দেখতে থাকে। ঘুড়ির দাপট, ঘুড়ির যে তামাশা, ঘুড়ির যে আকর্ষণ, কিন্তু আমার প্রিয় মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলেন ঘুড়ির এ দাপট এবং শান শওকত সৌন্দর্য এবং শোভা এটা ততক্ষণ পর্যন্ত থাকে যখন ততক্ষণ পর্যন্ত ঘুড়ি নাটায় সঙ্গে বান্দা থাকে, কি কথা বুঝেন নাই, আর নাটায় থেকে যদি ঘুড়ি বিচ্ছিন্ন হয়, এই ছেলেপেলের দল যারা এতক্ষণ ঘুড়িকে মর্যাদার সাথে আনন্দের সাথে উপভোগ করতেছিল, সেই বাচ্চারাই চতুর্দিক থেকে ডান্ডা নিয়া বাস নিয়া দৌড়াতে থাকে, দল নামা নামা এমন পিটান পিটা চতুর্দিক থেকে বাচ্চারা দল ভেঙে যায়, সে ঘুড়ির কোনো অস্তিত্ব থাকে না, ক্ষত বিক্ষত হয়ে যায়। শুনতেছেন ভাই, আমার পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলেন অনুরূপ ভাবে যে বান্দা মহান রব্বুল আলামিনের মর্জির হাতে, সন্তুষ্টির হাতে, হুকুমের হাতে, বিধানের হাতে বান্দা থাকে, ততক্ষণ পর্যন্ত সে মর্যাদাওয়ালা থাকে, শান শওকতওয়ালা থাকে, ইজ্জতওয়ালা থাকে, দাপটওয়ালা থাকে, প্রভাব প্রতিপত্তিওয়ালা থাকে। আর এই বান্দা যখন আল্লাহ পাকের হাতের নাটাইর থেকে নিজেকে বিচ্ছিন্ন করে, তখন বেইজ্জত হয়, লাঞ্ছিত হয়, অপদস্থ হয়, দুনিয়ার কেউ তাকে রক্ষা করতে পারে না। শুনতেছেন ভাইরা, হ্যাঁ, হটায় সর জিসনে উস আস্থা সে ও টকরায় বলায় নাগহা সে, মহান আল্লাহর দুয়ার থেকে যে সরে, সে দুনিয়ার কোন শক্তি তাকে রক্ষা করতে পারে না, কোন ক্ষমতা তাকে রক্ষা করতে পারে না। কে এখানে আওয়াজ করেন ভাই বারবার, কে এখানে জোরে আওয়াজ করে ভাই, কেউ এখানে কোনো কাজের জন্য কথা বললে তো আসতে বলেন, এত জোরে বলুন যে এখানে আমার আওয়াজের সঙ্গে সংঘর্ষ হয় ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, ওয়াজ তো বহুত আছে ভাইরা, হ্যাঁ, ইসলামের বয়ান তো বহুত আছে, কিন্তু এমন এমন জীবনের আমাদের অধ্যায়গুলো, বিষয়গুলো, যেখানে ইসলাম থেকে আমরা নিজেদেরকে খালি করে ফেলছি, আমাদের সন্তানদেরকে, পরিবার পরিজনকে আমরা মাহরুম, বঞ্চিত করে ফেলছি বিরাট বড় বরকতের খাজানা থেকে, ভান্ডার থেকে, এই বিষয়গুলোর সংশোধন কি আমাদের হওয়া উচিত না? আজকে বহু মুসলমানরা যারা আমরা বিসমিল্লাহ পড়ি না খানা খাওয়ার সময়, আজ থেকে সকলে বিসমিল্লাহ পড়ে খানা খাবো ইনশাআল্লাহ তাআলা। আমরা পানি পান করব বিসমিল্লাহ পড়ে ইনশাআল্লাহ তাআলা। আমরা দুধ পান করব বিসমিল্লাহ পড়ে ইনশাআল্লাহ তাআলা। আমরা সে কফি বা চা পান করব ইনশাআল্লাহ বিসমিল্লাহ পড়ে। আল্লাহ আমাদেরকে কবুল করে, তৌফিক দান করেন। আরে বিসমিল্লাহর সুন্নত জিন্দা হলে ইনশাআল্লাহ দেখবেন যে অন্তর নূরে পরিপূর্ণ হয়ে যাবে। এই বিসমিল্লাহ মামুলি বিষয় না মিয়া, বিসমিল্লাহ কোনো মামুলি বিষয় না। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নবাউল প্রথম যখন ওহি নাযিল হয় পৃথিবীতে আল্লাহর তরফ থেকে, সেই ওহির বিষয়টাই ছিল এই। জিবরিল আমিন আসলেন এবং বললেন বল ইকরা, বলে বলো তুমি হে রাসূল ইকরা, আপনি পড়েন, আপনি পড়েন। কি পড়বেন? ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, আপনি পড়েন মহান রব্বুল আলামিনের নামে, হ্যাঁ যিনি আমাদের, যিনি সৃষ্টি করছেন সকলকে, বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, যিনি সবকে সবকিছুকে সমস্ত জাহানকে চাঁদ সূর্যকে সবকিছুকে খালাকায় তায় ফেলে মুতাদ্দি, ফেলে মুতাদ্দি যখন ভুলে বিহি উল্লেখ না হয় তো সেখানে বিধান হলো, নিয়ম হলো যে সেখানে মুরাদ হয় যা যিনি সৃষ্টি করছেন। কি সৃষ্টি করছেন এটা আল্লাহ উল্লেখ করেন নাই। আল্লাহ ই আয়াতের মধ্যে আপনি পড়েন আপনার প্রতিপালকের নামে যিনি আল্লাহ যিনি খালাক, যিনি সৃষ্টি করছেন। কি সৃষ্টি বলবেন তো, যে চাঁদ সৃষ্টি করছেন, না সূর্য সৃষ্টি করছেন, না দরিয়া সৃষ্টি করছেন, না পাহাড় সৃষ্টি করছেন, না মানুষ সৃষ্টি করছেন, কোনোটারই নাম উল্লেখ করেন নাই। এভাবে কেন বলছেন আল্লাহ তাআলা? মুফাসসিরিন কেরামের ব্যাখ্যা করে বলেন এটা এই জন্য বলছেন আল্লাহ পাক এখানে যে আমি সৃষ্টি করছি, আমি বস ফাইনাল কথা, সৃষ্টি করছি আমি, মানে সৃষ্টি যাই দেখো সবটাই আমার সৃষ্টি। সৃষ্টি বলতে যাই দেখো সবটাই আমার সৃষ্টি। তো প্রথম নম্বরে আল্লাহ পাক যে আয়াত নাযিল করেছেন একদম পয়লা, সেটা হলো বিসমে ইকরা বিসমে রব্বিক, তোমার রব্বের নামে পড়ো, মানে করো, পড়ো তো রবের নামে, খাও তো রবের নামে, হ্যাঁ শো তো রবের নামে, ঘুমাবার সময় আল্লাহ পাকের নাম নিয়ে ঘুমাও, ঘুম থেকে জাগো আল্লাহ পাকের নাম নিয়ে, আরে কাপড় চোপড় পরিধান করার সময় তুমি আল্লাহ পাকের নাম নিয়ে, ওখানেও বিসমিল্লাহ পড়া সুন্নত। কি কথা বুঝতেছেন ভাইয়েরা? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আরেকটা বিষয় হচ্ছে যে দুনিয়ার কোন নবী রাসূলরা পশ্চিম কালেও বাম হাতে খান নাই। আল্লাহ পাকের কোন প্রিয় বান্দা, কোন মকবুল বান্দা, কোন আল্লাহ পাকের প্রিয় বান্দা, কোন জান্নাতে যাবে যে বান্দারা পহেলা নম্বরে, তারা পশ্চিম কালে বাম হাতে খানা খান নাই, পানি পান করেন নাই, বাম বাম থেকে না ডান থেকে, পয়লার ডান, কিন্তু সে এখন খানা খাওয়া বাম হাতে, এটাকে একটা স্টাইল মনে করে। স্টাইল দুরকম, একটা হলো শয়তানের স্টাইল আর একটা হলো আল্লাহর প্রিয় বান্দা জান্নাতীদের স্টাইল। শুনতেছেন ভাইয়েরা? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে হে আমার রসুল, দুনিয়ার মানুষদেরকে আপনি বলেন যে ইনকুম তুম তুহিবুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিবকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহকে চাও, আল্লাহর জান্নাতে যেতে চাও, আমি রসুলের জীবনের স্টাইল তোমরা গ্রহণ করো, তোমরা সব জান্নাতি হবে। শুনতেছেন ভাইয়েরা? প্রিয় নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবলিস শয়তান এবং শয়তানের পুরো বাহিনী যখনই খাবার খায়, কোন কিছু পান করে, অবশ্যই নিশ্চিত এবং গ্যারান্টিযুক্ত সন্দেহাতীত বিষয় হলো বাম হাতে খায়, বাম হাতে পান করে। শুনতেছেন ভাইরা? আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নবাউল আমাদেরকে পবিত্র কোরআনে বলছেন তোমাদেরকে সতর্ক করতেছি, শয়তান তোমাদের শত্রু, যে ওরা ও জীবনের সর্বক্ষেত্রে তোমাদের কেমন ক্ষতি সাধন করতে চায়, তোমাদেরকে লাঞ্ছিত করতে চায়, তোমাদেরকে অবদস্থ করতে চায়, তোমাদেরকে অধঃপতিত করতে চায়, তোমাদেরকে বিপদে ফেলতে চায়, তোমাদের সংকটে ফেলতে চায়, তোমাকে তোমাদেরকে আমার থেকে বিচ্ছিন্ন করতে চায়, আমার রহমত থেকে বিচ্ছিন্ন করতে চায়, দূরে সরাইতে চায়, ওর কথা শুনবা না, ওর পথে চলবা না। শুনতেছেন ভাইয়েরা? ইন্নাহু লাকুম আদুউ মুবিন। এজন্য আমরা কি শয়তানের পথে চলবো না, আল্লাহ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলবো? কার হাত ছানিতে সাড়া দিব আমরা? হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কিনা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, আজ থেকে আমরা সকলে পাক্কা এরাতে করি, দৃঢ় সংকল্প করি, আর না শয়তানের পথে, বরং আমরা তো খানা খাবো ডান হাতে, পানি পান করবো ডান হাতে, চা পান করবো ডান হাতে, দুধ পান করবো ডান হাতে, কশিন কাল বাম হাতে, আর যেন একবার জন্য না হয়। আমরা আমাদেরকে রব্বুল আলামিন সৃষ্টি করছেন এই পৃথিবীতে এবং চোখে আলো দিচ্ছেন, জবানের এই চামড়া, জবানের গোস্তের টুকরার ভিতরে কথা বলার এই মহিমান্বিত বাকশক্তি আল্লাহ পাক আমাদেরকে দান করছেন, আত্মা দিচ্ছেন, বিবেক দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন। পাগল তো আমাদেরকে আল্লাহ পাক বানান নাই, অঙ্গ প্রত্যঙ্গ দিচ্ছেন, ক্ষমতা
সম্পূর্ণ করছে, এমন চমৎকার আমাদেরকে বানাইছেন, এমন সুন্দর করে বানাইছেন, শয়তানের কথা মানার জন্য, ইবলিসের কথা মানার জন্য, আল্লাহর দুশমনদের কথা মানার জন্য, আল্লাহর দুশমনদের রঙে জীবনটাকে সাজানোর জন্য, আল্লাহর মর্জি মোতাবেক সাজানোর জন্য। কি হলো আজকে আমাদের? পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল করিম, হে মানুষ, তোরে তো বানাইছিল আমি, আমি তোর রব, আমি তোর খালেক, আমি তোর মালিক, আমি তোর পালন কর্তা, এক এক দানা তোকে আমি দিই, এক এক পানির ফোঁটা তোকে আমি দিই, তোর চোখের আলো আমি দিছি, তোকে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ আমি দিছি, তোর নাকটা আমার বানানো, তোর ঠোঁটটা আমার বানানো, আলম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শফতাইন। পবিত্র কোরআন রব্বুল আলামিন বলেন, আমি জিজ্ঞাসা করি, তোর চোখ দুটো কি আমি দেইনি? আরে কি আশ্চর্য কথা রব্বুল আলামিন শুনতেছেন ভাইরা? আলম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শফতাইন, এই তোর জিহ্বাটাকে আমি দেইনি, এই তোর ঠোঁট দুটাকে আমি দেইনি? কি কথা রব্বুল আলামিন! এর মানে এক দুটা কথা বলে সবটার দিকে ইঙ্গিত করতেছেন রব্বুল আলামিন, তোর নাকটাকে আমি বানাইনি, তোর মাথাটাকে আমি বানাইনি, তোর কানগুলোকে আমি বানাইনি, তোর চোখের ফুলগুলোকে আমি বানাইনি, তোর হাত দুটাকে আমি বানাইনি, হাতের আঙ্গুলগুলো আমি বানাইনি, এই হাতের আঙ্গুলের ঘাসগুলো আমি সৃষ্টি করে দেইনি, যাতে আরামের সাথে কোনো জিনিস ধরতে পারো, ছাড়তে পারো। সব কিছু কি আল্লাহ পাক আমার প্রিয় বন্ধুরা, এই জন্য এই যে দিনই মাহফিল গুলো হয়, মজলিস গুলো হয়, ইসলামী জলসা গুলো হয়, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলোর উসিলাতে অনেক মুসলমান ভাই বোনেরা যারা আল্লাহকে ভুলে গেছেন বা আল্লাহ পাকের কিছু হুকুম মানেন, কিছু হুকুম মানার মতো হিম্মত নাই, সমাজের ধোকা, কোন দুষ্ট বন্ধু বান্ধবের ধোকা, অথবা আমল থেকে যারা দূরে এরকম লোকদের সঙ্গে উঠা বসার কারণে পড়ে হঠাৎ করে যারা কিছু না কিছু আমল থেকে দূরে সরে গেছে, অথবা আল্লাহর জিকির থেকে, স্মরণ থেকে, পরকালের জন্য প্রস্তুতির বিষয়টা দিনরাত স্মরণ রাখা, এর জন্য ব্যস্ত থাকা থেকে তার যারা দূরে সরে গেছেন, এই ওলামায়ে দ্বীনের এবং আউলিয়ায়ে কেরামের এই দিনই কথাবার্তা শোনার বরকতে তো ওই মানুষগুলো এই ভুল থেকে জাগেন, গাফলত থেকে জাগেন, গুনাহ থেকে দূরে সরেন, অন্ধকার থেকে রক্ষা পান, লানতের রাস্তা পরিত্যাগ করার তৌফিক প্রাপ্ত হন, জাহান্নামের পথ থেকে সরে এসে জান্নাতের পথে ছুটে। এই জন্য এই মাহফিলগুলো এই কোনো ছোট বিষয় না, এগুলো নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। যে মুসলমান ভাইয়েরা এই ধরনের মাহফিলের ব্যবস্থা করেন, আল্লাহ তারা বড় ভাগ্যবান মানুষ, তারা নিশ্চয়ই তারা আল্লাহ পাকের নিকট বড় নেয়ামত পাবেন, বড় রহমত পাবেন, অনেক বড় পুরস্কৃত হবেন এবং অনেক উচ্চ সম্মান আল্লাহ পাক তাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে খুব কবুল করেন, খুব কবুল করেন, খুব তৌফিক দান করেন। লাহুল আসমাউল হুসনা, আল্লাহ পাকের অনেক নাম, তোর নাম খালি ওই 99টা না, আল্লাহ পাকের নাম শুধু 99টা না, বরং আল্লাহ পাকের কোন বর্ণনা 500 নাম আছে, 1000 নাম আছে, কত সুন্দর সুন্দর নাম মহান রব্বুল আলামিনের, যেই নামে বান্দা আল্লাহকে ডাক দেয়, যখন যে হাল সে হাল মোতাবেক আল্লাহকে ডাক দেওয়া, সেই হাল মোতাবেক আল্লাহ পাক জাল্লা জালালুহু মানাওয়ালকে ডাক দেওয়া। বিপদে পড়ে গেছে, ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম, হে মহান আল্লাহ যিনি বিপদ থেকে আপনি বান্দাদেরকে হেফাজত করেন, নিরাপদ রাখেন, ইয়া সালামের অর্থ তো ইয়া হাফিজ, ইয়া হাফিজ যিনি হেফাজত করে, যিনি যে রক্ষা করে, তো অবস্থা মোতাবেক আল্লাহ পাককে ডাক দেওয়া চাই। আল্লাহ তাআলা আমাদেরকে পুরা জীবনটাকে সুন্নত প্রদান করার তৌফিক দান করেন। আমার প্রিয় বন্ধুরা, তা আমি বলতেছিলাম যে যে মানুষ তো দুই রকম এই পৃথিবীতে, কিছু তো আল্লাহকে মাননেওয়ালা আর কিছু তো আল্লাহ থেকে দূরে থাকার অভ্যস্ত। নমরুদ আল্লাহকে ভালোবাসতে রাজি হয় নাই, আল্লাহকে বিশ্বাস করতে রাজি হয় নাই, আল্লাহ পাকের হুকুমের সামনে মাথা ঝুঁকাইতে রাজি হয় নাই, নমরুদদের পরিণতি নমরুদদের ভোগ করতে হয়েছে। আর ওই আল্লাহ পাকের বান্দারা নবীর রসূলগণ এবং তাদের অনুসারীরা, তো তারা আল্লাহ পাকের হুকুমের সামনে মাথা ঝুঁকাইছেন, আল্লাহ পাকের মাথাগুলোকে ইজ্জতওয়ালা বানাইছেন, এই মানুষগুলোকে জান্নাতে নেওয়ার ফসলা করছেন রব্বুল আলামিন। আল্লাহ পাক আমাদেরকে দুটো রাস্তা দেখাইয়া দিয়েছেন, একটা হলো জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। ইসলাম তো এমন মুশকিল কিছু না আমার প্রিয় বন্ধুরা, এই খালি ঈমানটুকু তো আল্লাহ পাক আমাদেরকে নিজ দয়াতে দান করে দিয়েছেন। আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি আর হালাল খাইতে পারি, গুনাহ থেকে বাঁচতে পারি, আর মানুষের উপরে কোন মাখলুকের উপরে জুলুম অত্যাচার করা থেকে আমরা বিরত থাকি, এইটুকু আমলের বরকতে আল্লাহ পাক ওই বান্দাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন। হ্যাঁ, যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফী সুন্নাতিন ওয়া আমিনা আন-নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি হালাল খায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলার তরিকা মোতাবেক জিন্দেগী কাটায় আর কোন মানুষ কোন মাখলুক তারা তার দ্বারা নির্যাতিত না হয়, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। আর যদি জীবনে ভুল ভ্রান্তি হয়ে যায় তাহলে কি করা যাবে? আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাবালু ওই বান্দাদেরকে নিরাশ তো করেন না, বরং নিরাশ হতে নিষেধ করছেন। কি আশ্চর্য আল্লাহ তাআলা সাহেব, কি বললো কোরআনে পাকের সৌন্দর্যের কথা। হ্যাঁ, আল্লাহ পাক বলে তোর গুনাহ আছে কয়টা? দশটা, বিশটা, তিরিশটা। হ্যাঁ, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আসমানী থানভী নম্বর আল্লাহ তাআলা মরকাদে বলেন যে তওবা গুনাহকে মিটা দিতি হ্যায়, যে যত রকমের গুনাহ হোক না কেন, হাজার লাখ কোটি কোটি গুনাহ, যে কিন্তু যদি বন্ধ তওবা করে খাঁটি অন্তরে, একবার তওবাই লাখ কোটি গুনাহকে একদম নিশ্চিহ্ন করে দেয়। হযরত থানভী একটা উদাহরণ দিয়ে বলেন, জেসা কে বারুদ জরাসি হতি হ্যায় লেকিন বড়ে বড়ে পাহাড়কে উড়া দিতি হ্যায়, যেমন নাকি অল্প একটু বারুদ দিয়া বানানো একটা ছোট্ট বোমা বিশাল বড় কঠিন ভারী বড় একটা পাহাড়ের গায়ে এই বারুদের বোমা যখন নিক্ষেপ করা হয় তো ওই বারুদের অ্যাকশনে পুরো পাহাড় বিস্মার হয়ে যায়। হযরত থানভী বলেন, কোরআন সুন্নাহর আলোকে আমরা দেখতেছি আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাবালু গুনাহগারদের জন্য তওবার মধ্যে এমন একটা শক্তি দান করছেন, এই তওবা জীবনের লাখ কোটি গুনার পাহাড়কে মুহূর্তে একদম বিস্মার করে এই বান্দাকে জান্নাতের উপযুক্ত বানাবে। এজন্য আমরা হাজারো লাখ ভুল করার পরেও এখন আমরা যেন গাফেল না থাকি, এখন তো ছুটি রব্বুল আলামিনের দিকে, না আর পিছনে থাকবে না। মাই ইসি মুহসে কাবা জাওঙ্গা শরম কো খাত মে মিলাওঙ্গা রো রো কে উনকো মে মানাওঙ্গা আপনি বিগড়ি কো নিউ বানাওঙ্গা, আমার লাখ কোটি গুনাহ থাকুক যত ভুল করছি আর করব না, আর সেই পথে যাব না, আর সেই পথে হাঁটব না, এখন তো চলব সেদিকে যেদিকে আমাকে আমার মহান আল্লাহ ডাকেন, আমার মহান স্রষ্টা ডাকেন, আমার প্রতিপালক ডাকেন, আমার মাবুদ ডাকেন, আমার পরম প্রিয় জন ডাকেন, আমার আল্লাহ থেকে প্রিয় আর কে বলেন ভাই? বিয়ে ভিন নারী পৃথিবীতে কোন পরমা সুন্দর নারী হাতছানি দেয় যে আসো এদিকে, আর ওদিকে মহান রব্বুল আলামিন হাতছানি দেন আসো এদিকে, তো কোন দিকে যাওয়া? ফাফিরু ইলাল্লাহ, সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে চলো ছুটি মহান আল্লাহর দিকে। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাবালু পবিত্র কোরআনে বলেন, ডাকবে সকলে কিন্তু আমিও তো ডাকি, আমার ডাক কি তুই শুনবি না? আরে প্যারা মাওলা কি শান আপনার! হ্যাঁ, ফাযকুর ইসমা রব্বিকা ওয়াতাওয়াক্কাল ইলাইহি তাওকীলা, পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন আমার নাম নে সারা দুনিয়া থেকে আলো হইয়া আমার কাম কর, আমার তালাশ কর, আমার জান্নাতে চলে আসো তুমি। হ্যাঁ, আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করছে, এত সহজ যে বিশ্বাস করো যে এত কিছু দিলেন আল্লাহ আমাদের জন্য, এই আসমান আমাদের জন্য, এই জমিন আমাদের জন্য, এই পাহাড় পর্বত আমাদের জন্য, দরিয়া সাগর আমাদের জন্য, এই দরিয়ার মাছগুলো আমাদের জন্য, ক্ষেতের ধান গম ফসলগুলো আমাদের জন্য, বাগানের সবগুলো ফল ফলাদি আমাদের জন্য, একটাও তো এমন না যে আল্লাহ পাক বললেন যে রাখ এগুলি তোদের, বাকি অল্প কিছু আমার জন্য তো রাখ, এরকম তো কোনো কিছুই নেই। বরং পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন আমি রিজিক দিই তোরা খাইতে থাক, আমার কোনো তোদের আমার এই রিজিক আমার জন্য না, এই আসমান জমিনের নেয়ামত এটা আমার জন্য না, এই জান্নাতের নেয়ামত এটা আমার জন্য না, এগুলি সব তোদের জন্য। শুনতেছেন ভাইয়া? আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাবালু সারাটা পৃথিবীর সব কিছু নেয়ামত সমূহ কিছুমাত্র আইটেমকে আল্লাহ পাক নিষেধ করছেন, পরীক্ষা শুরু, দেখি আমার কথাটা ওরা রাখে কিনা, যদি রাখলো বুঝবো আমার, তাহলে ওদেরকে অনন্তকালে জান্নাত দান করবো। এই সুবিধার জন্য আল্লাহ পাক এই হেকমতের জন্য কিছুমাত্র আইটেম আল্লাহ পাক অল্প কিছু আইটেমকে আল্লাহ পাক নিষিদ্ধ করে দিচ্ছেন, আমাদেরকে তার মহব্বত আর ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ দেখতে পাওয়ার জন্য, আর না হলে সব তো খালি দিয়েই রাখছেন যে সব কিছু তোমাদের জন্য। এই সারা দুনিয়া আমাদের আরামের জন্য, আমাদের সুখের জন্য, আমাদের সম্মানের জন্য, আমাদের ভোগের জন্য, আমাদের সুবিধার জন্য, কি আশ্চর্য! এই জমিন আমাদের জন্য, এই ক্ষেত খামার আমাদের জন্য, এই চোখের আলো আমাদের জন্য, এই সূর্যের আলো আমাদের জন্য, এই চন্দ্রের আলো আমাদের জন্য। হযরত মুফতি শফিক রহমতুল্লাহ আলাইহি বলতেন যে কেউ না হো রোজ আজল সে হো চুকি তকসিম কার, মে হো মালিক কে লিয়ে আর কুল জাহান মেরে লিয়ে। যে রব্বুল আলামিন অনাদিকালই এটা সিদ্ধান্ত গ্রহণ করছেন, আমি ওদের বানাবো, এই সারা পৃথিবী ওদের থাকবে আর ওরা আমার থাকবে, সারাটা পৃথিবী আমার বান্দা আর এই বান্দাটা আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে অতি সহজ ভাষায় এমন সুন্দরভাবে আকর্ষণীয় ভাবে হৃদয়গ্রাহী ভাবে আমাদেরকে বুঝায় বলছেন যে ইন্না দুনিয়া খুলিকাত লাকুম, এই সারাটা পৃথিবী হে আল্লাহর বান্দারা তোমাদের জন্য বানাইছেন আল্লাহ তাআলা, ওয়া খুলিকতুম লিল আখিরা, আর তোমাদেরকে আল্লাহ বানাইছেন দুনিয়াতে জীবন না, দুনিয়ার মোহে নিজেকে ধ্বংস করো না, আল্লাহকে খুশি করে জান্নাতে গিয়ে সুখে থাকো, জান্নাতে গিয়ে সুখে থাকবে। দুনিয়া তো কয়েকদিনের জন্য, এখানে অনেকে মনে করে যে আমার বিশাল সম্পদের কাড়ি বানানো একদম জরুরি, আর ওই কি জরুরি, এমন কি জরুরি? হ্যাঁ একটু ডাল রুটি খেলাম, মাশাআল্লাহ কোমর সোজা করতে পারলাম, আরাম লাগলো, শক্তি শরীরে একটু শক্তি হলো, মাশাআল্লাহ উযু করলাম, গিয়ে দুই রাকাত নামাজ পড়লাম। আরে আল্লাহর কসমে দুই রাকাত নামাজ লাখো কোটি বাদশাহির থেকেও বড় দামি, লাখো কোটি বাদশাহি থেকে বেশি দামি। ফেরাউনের সম্পদের কি মূল্য আছে? মূল্য তো মুমের এক মুমের সম্পদের এক এক দানার মূল্য, কারণ এক মুমের যখন খাইতে বসে সে দেখে আর বলে যে এই যে প্লেটের এক একটা ভাত, এক একটা তরকারি, এক এক টুকরা মাছ আমার মাওলা দিচ্ছেন আমাকে, এইটুকু বিশ্বাস আর এই মনোভাব আর এইটুকু কথা আল্লাহকে খুশি করে দেয় যে বান্দা এটা একদম পিওর আমার। তাওহীদ তো ইয়ে হ্যায় কি বস খুদা আসর মে কহে দে ये বান্দা দু আলম সে খফা মেরে লিয়ে হ্যায়। কিয়ামতের দিন রব্বুল আলামিন দেখলে এই পাগলাটাকে দেখলেই বলবেন যে আরে ওটা তো একদম আমারই, ও তো আমার জন্য এমন পাগল ছিল, আমার তার আর কিচ্ছু বুঝতো না। আমার প্রিয় বন্ধু, আল্লাহর কসম করে বলতেছি আমি, ইসলাম আদৌ কোনো কঠিন বিষয় না। এ আমার সন্তান, আমার সন্তান, আমার স্ত্রী, আমার স্ত্রী, আমার আব্বা, আমার আব্বা, আমার বন্ধু, আমার বন্ধু, আমার সম্পদ, আমার সম্পদ, কোনটার জন্যই তো কোনো আইন কানুন নাই, বাধ্যবাধকতা নাই। হ্যাঁ এই তো সবটা কাড়ে নিয়ে যাবো, সবটা কামাই করছো যা, কত টোটাল কত? 50,000 টাকা। আল্লাহ পাক বলে দিয়েছে 40,000 আমার, 10,000 তুই যা। আল্লাহ পাক জেলা জেলা মনে বলে এইরকম কোন আইন কি নাজিল করছেন? আল্লাহ পাক বলেন যে কামাই তুই করবি এবং তুই খাবি, কিন্তু এতটুকু কথা যে কামাই করার সময় আমি যা যাতে খুশি থাকি সেই জিনিসটা খেয়াল রাখবি, খরচ করার সময় আমি যাতে খুশি থাকি সেই জিনিসটা খেয়াল রাখবি। এই সে বিশাল অর্থ সম্পদ কামাই করছে, কামাই করার পরে এক ছেলের জন্য 7 তলা, আরেক ছেলের জন্য 7 তলা, 10 ছেলের জন্য 7 তলা করে 10টা বানাইছে বিল্ডিং, মেয়েদের জন্য আলাদা করে বানাইছে, ফের এক একজনের আলাদা আলাদা ফ্যাক্টরি, কিন্তু হালাল ভাবে উপার্জন করছে, হালাল ভাবে ব্যয় করছে, কোন গুনার কাজে সে ব্যয় করে নাই। আল্লাহর কসম এরকম 1,000 কোটি ফ্যাক্টরির যদি সে মালিক হয়, বুকে ঈমান আছে, নামাজ পড়ে, হালাল পথে জিন্দা থাকে, নিঃসন্দেহে 1,000 কোটি ফ্যাক্টরির মালিক আরামসে 1 নম্বরে জান্নাতে প্রবেশ করবে। কারণ এটাকে আমার গায়ের জোরের কথা, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সহজ ভাষায় বলে গেছেন, শোনো এই দুনিয়াতে থাকবা কিন্তু ব্যবসা করো, বাণিজ্য করো, আল্লাহকে রাজি করে যদি তুমি ব্যবসা বাণিজ্য করো, শুধু এই না যে জান্নাতে যাবে, আল্লাহ পাকের সিদ্দিকীন বান্দাদের সঙ্গে তুমি জান্নাতে যাবে। আত্তাজুর সাদুকুল আমিন মান নবীজিন ও সিদ্দিকীন, রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন এই কথা যে যে ওই ব্যবসায়ী যে ব্যবসা তো করে বটে কিন্তু সে আল্লাহকে ভোলে না, আল্লাহর হুকুম লঙ্ঘন করে না। এইভাবে যারা দুনিয়ার জীবনে আয় ইনকাম করে, রোজগার করে, ব্যবসা বাণিজ্য করে, চাই তার ব্যবসা সারা দুনিয়া জোড়াও হোক না কেন, কিন্তু এত সত্ত্বেও সেই বান্দা শুধু জান্নাতেই যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে নবীদের সঙ্গে সিদ্দিকীনের সঙ্গে উঠবে, এরকম তাদের সঙ্গে মর্যাদার সঙ্গে সে জান্নাতে প্রবেশ করবে। তো যারা নবীদের সঙ্গে সিদ্দিকীনের সঙ্গে উঠবে, এই কথার অর্থই হল যে নবী আর সিদ্দিকীরাকে তিন নম্বরে জান্নাতে জানান না, পয়লা নম্বরে, পয়লা নম্বরে না। তো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিলেন যেই মানুষ ব্যবসা করে বাণিজ্য করে কিন্তু আল্লাহকে অসন্তুষ্ট করে নাই, তারা নবী রসুলদের সঙ্গে সিদ্দিকীনের সঙ্গে পয়লা নম্বরেই জান্নাতে প্রবেশ করবে। আর পয়লা নম্বরে জান্নাতে প্রবেশ করে তারা কি তৃতীয় শ্রেণীর জান্নাতি না প্রথম শ্রেণীর জান্নাতি? বোঝা গেল তারা প্রথম শ্রেণীর জান্নাতি রূপে গণ্য হবে। এবং তার দলিল আরেক কোরআন শরীফের আয়াত, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন বলে মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যেই বান্দা জীবনের সর্বক্ষেত্রে আমি আল্লাহর ভয়টা খেয়াল রাখছে, আমার আল্লাহ আছেন তিনটা দেখে, তাকে আমি নারাজ করতে পারি না, তাকে আমি অসন্তুষ্ট করতে পারি না। হাজার জনে ডাকে কত সুবিধা, কত মজা, কত আনন্দ, কত ফুর্তির জন্য, কিন্তু সে বলে বুঝি আমি মজা, বুঝি আনন্দ, কিন্তু এতে আমার মাওলা নারাজ, এজন্য আমি সেদিকে যাবো না রে ভাই। বস এইটুকু কথা শুনলে আল্লাহ এত খুশি, এই চল তোর জন্য এক নম্বর জান্নাত এবং তুই প্রথম সারির জান্নাত। শুনতেছেন ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। কিন্তু এখানে যে বিষয়টা আমি বলতে গিয়ে ফের মাঝখানে হয়তোবা খানিকটা একটু রয়ে গেছিল, সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে যেখানে বললেন যে দুইটা জিনিস গ্রহণ করলেই তোমরা কিন্তু একদম জান্নাতি, হ্যাঁ না, যে একটা হলো আল্লাহর কিতাব পবিত্র কোরআন, আরেকটা হচ্ছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্নাহ এবং আদর্শ। তাহলে পবিত্র কোরআনের মধ্যে মহান রব্বুল আলামিন বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, বুঝবেন এখানে আসেন, এখানে করবেন ভাই, একটু জায়গা দাও মুরব্বীকে, এখানে আসেন এদিকে একটু, আপনি আগে আসেন, ওনাকে এখানে তেলাম দিয়ে বসতে দেন
ভাই, মুরব্বীদের এক কাম করবেন।
আমার প্রিয় বন্ধুরা, কোরআনে কারিমের হেদায়ত, কিন্তু মুশকিল হয়েছে কি যে কেউ যদি এক্সিডেন্ট করে তা আমরা অনেকে এত গরম হই যে জন্মের একদম খেপা খেপি, হ্যাঁ ওরা একদম নিয়ে জাহান্নামে পৌঁছায় না দিতে পারলে আমাদের মানে গোসাটা দমিয়ে নেয়, এরকম একটা অবস্থা হয় না? এটাও কিন্তু ঠিক না। এই বিশ্বে মুসলিম সমাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে নিয়ে এই পর্যন্ত সাহাবীদের জামানায়, তাবেঈদের জামানায়, আইনে মুজতাহিদের জামানায়, সর্বযুগে নানান দল তৈরি হতে থাকছে যারা ইসলামের নামে ইসলামের বাইরে কাজ করতে থাকছে, না বুঝার কারণে, ভুলের মধ্যে পড়ার কারণে, কোরআন সুন্নার ভুল ব্যাখ্যা মাথায় আসার কারণে এভাবে মানুষগুলো বিভ্রান্তির গুমরাহির শিকার হয়ে গেছে। কিন্তু আমার প্রিয় বন্ধুরা, সে উলামায় দিন সবসময় তারা এইভাবে লোকদেরকে বুঝাইতেন ধৈর্যের সাথে, সহ্যের সাথে, মহব্বতের সাথে, দরদের সাথে, সহমর্মিতার সাথে। আর যখন জিদের মধ্যে মানুষ যা, জিদ দিয়া জিদের মধ্যে গেলে কেউ কারো কথা শুনতে রাখতে পারে, জিদ কোন বিষয়ের মীমাংসা করে না। এজন্য পবিত্র কোরআনেও রব্বুল আলামিন বলছেন যে অকুল আলহু কওলান লাইয়িনা, হে মূসা এবং হারুন আলাইহিস সালাম, তোমরা আমার দুই পয়গম্বর, তোমরা যখন দিনের কথা ফেরাউনের নিকট পৌঁছাবা নরম ভাষায় বলবে। ফেরাউনের মতো লোকটাকেও বলতে রব্বুল আলামিন বলতেছেন সুন্দর ভাষায়, নরম ভাষায় বলার জন্য, কি বিস্ময়ের কথা! এর আলোকে এই আয়াতে পাকের ব্যাখ্যায় হযরত মুফতি শওকত সাহেব রহমুল্লাহর মতো উপমহাদেশের বিখ্যাত আলিমে দ্বীন বলেন, আমার বন্ধুরা, ফেরাউনের মতো জঘন্য লোকটাকেও দিনের কথা, আল্লাহর কথা বলতে যদি কোমল ভাষায় বলতে হবে, মূসা আলাইহিস সালামের মতো পয়গম্বর কেও, তাহলে এই বিশ্বে মূসা আলাইহিস সালামের থেকে ভালো ভালো বুজুর্গ কারা আছো তোমরা? আর ফেরাউনের থেকে নিকৃষ্ট মানুষ আর আছে কি পৃথিবীতে? তাহলে বোঝা গেল যে যত খারাপই হোক না কেন, কিন্তু আমাদেরকে বলতে হবে ধৈর্যের সাথে, মহব্বতের সাথে, সম্মানের ভাষায়, সালিম ভাষায়, ভদ্র ভাষায়। এখন এরপরে লোকটা যদি হক কবুল করলো আলহামদুলিল্লাহ, কবুল না করলো অন্তত নতুন একটা ফেতনা, একটা নতুন বিশৃঙ্খলা তো সৃষ্টি হবে না। কিন্তু বর্তমান বিশ্বে মুসলিম সমাজে এমন কিছু আবেগী মুসলমান ভাই ভাইরা আছে যারা নাকি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য বেকুল বটে, কিন্তু ইসলামকে নিরাপদ পথে সুন্দর পথে রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের বাতলানো পথে যে প্রতিষ্ঠা করা উচিত, এই খেয়াল এই এই বিষয়টার থেকে অনেকটা বিচ্যুতি ঘটেছে আমাদের অনেকের, এমনটা আমাদের হওয়া চাই না। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন ইয়াসিরু ওয়ালা তুয়াসিরু বাসিরু ওয়ালা তুনাফিরু, তোমরা আল্লাহর দিনকে সহজভাবে পেশ করো, কঠিন বানায় পেশ করো না। কি শুনতেছেন ম্যাডাম? বাসিরু ওয়ালা তুনাফিরু, এবং লোকদেরকে যখন দিনের কথা বলবা তারা যেন খুশিতে বাগবাগ হয়ে যায়, ইস কি চমৎকার রে, কি সুন্দর, উফু মজাই মজা। এমন না হয় যে তোমার কথার কারণে অনেক লোক দিন থেকে বিচ্যুত হয়ে গেল। অনেক মানুষ এরকম দিনের কথা জুমার নামাজের বয়ানের মধ্যে বা এমনি মাহফিলের মধ্যে বলতে গিয়ে বলেন, হ্যাঁ সাপ্তাহিক মুসলমানও কিছু আছে, সাপ্তাহিক নামাজে কিছু আছে, বার্ষিক নামাজে কিছু আছে, শবে বরাতের নামাজে, এরকম কিছু লোকে বলে না। আমার প্রিয় বন্ধুরা, এই মানুষগুলোর কথা খেয়াল করা উচিত, যেই লোক কোনো কোনো হিন্দু কোনো ইহুদি কোন খ্রিস্টান কোন বিধর্মী সবে বড়তে আসছিল মসজিদে, যে আমিও কান্দি যদি আজকে মাফ পাওয়া যায়, হয়েছিল এরকম কোন ঘটনা? জুমার নামাজে কোন বিধর্মী কখনো আসছিল যে আমি অন্তত মুসলমানদের সঙ্গে জুমায় শরিক হই, কিনা হয়তো বা আমিও জান্নাতে যাই কিনা, হইতেও পারে, এরকম আশা করছিল কেউ? কমপক্ষে ঈদের নামাজে গিয়ে শরিক হই, এমনটা কি হয়েছিল? তো ওই জন্য সাপ্তাহিক মুসল্লি এবং সবে বরাতের মুসল্লি বার্ষিক মুসল্লি বলে কোন মুসলমানকে হেয় প্রতিপন্ন করা, তাচ্ছিল্য করা, এটা ইসলামের দাওয়াতের ভাষা না, ইসলামের দিকে আহ্বানের ভাষা না, এমন ভাষায় কথা বলা চাই না। বরং সেক্ষেত্রে বরং আমরা এমনটা বলা সুন্দর যে আপনি জুমার নামাজে আসেন মাশা আল্লাহ, এটা কেন? নিঃসন্দেহে আপনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে চান, জান্নাতকে বিশ্বাস করেন, জাহান্নামকে ভয় করেন, আপনি ভাবেন যে জুমায় যাই, এই উসিলা যদি কপালটা খোলে, আমার ভাইয়েরা যদি পাঁচটা অক্তই ধরি কপাল আরো খুলবে না, এমন ভাবে কি বলা যায় না? কিন্তু সেই কথা বলতে না গিয়া আপনি সবে বেড়াতে আসেন কেন? আল্লাহকে ভয় করেন, ভুল ত্রুটিগুলো ক্ষমা করায়া আজকে অন্তত জান্নাতের গেট খোলানো যায় কিনা সেই চিন্তা আপনাকে তাড়িত করে, সেই জন্যই তো আপনার আল্লাহর ঘরে মসজিদ পর্যন্ত আসেন, অথবা সেদিন সেজন্য যারা কান্নাকাটি করতেছে তাদের সঙ্গে আপনার দুই হাত আসমানের দিকে উত্থিত হয়, হ্যাঁ, যাতে করে দুই হাতের এই আজকের অন্ত এই দুইটা হাত, আজকের চোখের পানি, আজকের মুখের অনুতাপ আর ব্যথা বেদনা যদি আল্লাহ কবুল করে মাফ করে দেন, অসম্ভব তো কিছুই না। শুনতেছেন ভাইরা, যে আপনি যখন এতটুকু আশা করেন, চলেন ভাই আর একটু হিম্মত করি, আর একটু আগে বাড়ি, আর একটু কদম বাড়া ইনশাআল্লাহ তাআলা, এইভাবে বলা যায় না। আল্লাহর কসম করে বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইসলাম শিক্ষা দেওয়ার জন্য, ইসলামের বাণী পৌঁছানোর জন্য এইরকম পথই অনুসরণের জন্য আমাদেরকে তাকিদ করছেন, হ্যাঁ। এবং পবিত্র কোরআন রব্বুল আলামিন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনার কাজ হলো আমার কথাগুলো পৌঁছায় দেওয়া, দারোগার মতো ভূমিকা অবতীর্ণ হয়েছে আমি বলি না, কিন্তু ইসলামে যে জিহাদের অধ্যায় আছে যেটা হচ্ছে ইসলামের শত্রুদের সঙ্গে যখন সে রাষ্ট্রীয় ভাবে এরকম সিদ্ধান্ত গৃহীত হয় যে ওদের সঙ্গে আমাদের যুদ্ধ করতে হবে, অমুক দেশের সঙ্গে আমাদের যুদ্ধ করতে হবে, কি কথা বোঝেন নাই, সেখানে তো সেটা একটা যুদ্ধের ব্যাপার বটে, সেখানে যুদ্ধ যুদ্ধ, সেখানে গিয়া ভাই বন্ধুরা আমার আমাদেরকে আমাদের ভালোবাসা জানবেন, সালাম জানাই, শ্রদ্ধা জানাই, আসছি আপনাদের সঙ্গে যুদ্ধ করার জন্য, এটা কি যুদ্ধের ভাষা? সেখানের ভাষা ভিন্ন, সেটা শিক্ষা দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে গেছেন, সিংহের মতো গর্জন করতে করতে বলছিলেন যে আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা কালাইসিল গাবাতি কাইহুন মানজারা, জানো হে শত্রুর দল, আমি সেই সন্তানটা, সেই মানুষটা, আমার জন্মের পর আমার মা আমাকে দেখলেই আমার নাম রাখছেন সিংহ, কি কথা বলেন, হায়দার মানে সিংহ, আমার মা জন্মের পরে শিশু এখনো বড় হয়ে যায় তখনই তার নাম রাখছে সিংহ, এবং তোমরা মনে করো না যে নামের সিংহ, কালাইসিল গাবাতি কাইহুন মানজারা, আসো দেখলে আজকে বুঝতে পারবে জঙ্গলের সিংহ কখনো দেখছিল তোমরা, এরকম ভয়ঙ্কর এক সিংহ আজকে তোমাদের সম্মুখে দৌড়বে, আসো কার হিম্মত আছে, আলী কারাম আল্লাহ তাআলা ও যাও এইভাবে হুঙ্কার খাটতেছিলেন যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দান তো যুদ্ধের ময়দান, কিন্তু দিনটা চব্বিশ ঘন্টায় যদি আমরা সব জায়গায় যুদ্ধের ময়দান বানায় রাখি এটা কিভাবে ঠিক হলো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, তিরমিজি শরীফে এই হাদিস আছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে সকল অমুসলিমরাও মুসলিম দেশে বসবাস করে, নাগরিক সুলভ সুযোগ সুবিধা পাওয়ার মুসলমানদের মতই তাদের একদম সমান অধিকার, সম অধিকার। শুনতেছেন ভাইরা? ইন্নামা বাযালু আমওয়ালাহুম লিতাকুনা আমওয়ালুহুম কামওয়ালিনা ওয়া দিমাউহুম কাদিমাইনা। যে সকল অমুসলিমরা আমাদের দেশের নাগরিক, তারাও আমাদের দেশের আইন কানুন মানে এবং সরকার কর্তৃক নির্ধারিত ট্যাক্স এবং যা কিছু পাওনা তারা পরিশোধ করে, এটাই নাগরিকদের জন্য বিধান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কারণে সে যেই সুযোগ সুবিধা অর্থাৎ আমাদের জান আমাদের মালের নিরাপত্তা যতটা এই রাষ্ট্রের দায়িত্ব এবং সকল মুসলমানের দায়িত্ব, সকল নাগরিকের দায়িত্ব, তেমনি ভাবে অমুসলিম অমুসলিম নাগরিকদেরও জান মালের নিরাপত্তা রাষ্ট্রের দায়িত্ব এবং সকল মুসলমানেরও দায়িত্ব। এটা বলছেন কে? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কে সারা দুনিয়া জানে যে কত বড় সিংহ পুরুষ তিনি ছিলেন, কিন্তু আল্লাহর হুকুমের সামনে, হ্যাঁ আল্লাহর বিধানের সামনে এমনটা তিনি মাথা নত করে, শুধু নিজে মাথা নত করেন নাই, সারা দুনিয়াকে এইভাবে মাথা নত করার সবক দিয়ে গেছেন, শিক্ষা দিয়ে গেছেন, আহ্বান করে গেছেন। সেই শিক্ষা থেকে আজকে আমরা অনেকে বেখবর। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করে। যাই হোক, তো মন্দগামী যে কথাটা বলতেছিলাম, আমার মনে হয় কথাটা সংক্ষিপ্ত ভাবে শেষ করলে ভালো হবে। সেটা হলো যে রব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনে যে আমি আল্লাহকে মানো, আমার রসুলকে মানো, তারপরে উলুল আমরি মিনকুম, এবং যারা উলুল আমর মানে কোরআন সুন্নার গভীর পরিপক্ক মজবুত এবং ব্যাপক এলম তাদেরকেও মানবা। যেখানে কথা তিনটা হলো, এটা কেন বললেন? আসলে মূল কথা দুইটাই, এটাই ফাইনাল, যে আমাকে মানবা তো জান্নাত, আমার রসুলকে মানবা তো জান্নাত, কথা মূল দুইটাই। কিন্তু আমি কি বললাম, আমার রসুল কি বললেন, আমার নবী কি শিক্ষা দিলেন, এটা জানতে হলে বুঝতে হলে ওলামায়ে দ্বীন থেকে শিখবে, জানবে। কি কথা বুঝেন না ভাইরা? যে এই জন্য এই বর্তমান বিশ্বে যে সকল মুসলিম ভাই বোনেরা ওলামায় দিনকে, দিনের যারা পরিপক্ক আলেমে দিন আল্লাহওয়ালা, তাদেরকে এড়ায় গিয়ে যারা দিন শিখতে চেষ্টা করতেছেন, তো তারা ভুলের মধ্যে পড়ে যান, বিভ্রান্তির মধ্যে পড়ে যান। এবং এই রকম দিনের খাদেম যারা, দিনের মেহনতকারী যারা, তাদের সঙ্গে উঠা বসা করতে গেলে দেখা গেছে তাদের কথাবার্তার বিশাল একটা অংশ জুড়ে আছে জজবা এবং আবেগ, এবং নিজের ব্যক্তিগত এবং দলীয় নিজেদের জামাতবদ্ধ গবেষণা। আমরা মনে করি, আমরা এটা বুঝছিলাম, আমাদের এটা মনে হয়, গবেষণার দ্বারা এটা আমাদের কাছে এরকম মনে হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি সর্বনাশা কথা! আমার প্রিয় বন্ধুরা, এমনটা আমাদের করা উচিত না। আল্লাহ আমাদেরকে হিদায়ত দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দেন। যাই হোক, আমি আয়াত শরীফ তো বলছিলাম আজকে, যে আল্লাহ পাক জানা যে লাল মনা বলে পবিত্র কোরআনে বলেন যে قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله পাক বলে হে রাসূল, আপনি লোকদেরকে আমার পয়গাম পৌঁছে দেন, সকলের নিকট আমার পয়গাম, ওই সকল বান্দারা যারা তোমরা সীমা লঙ্ঘন করে ফেলছো, ভীষণ গুনাহ পাপ অপরাধ চরম থেকে চরম, তোমরা কেউ নিরাশ করো না। আরে ভাই আজব, আল্লাহ পাক নিজে বলেন, এবং আরেক আয়াত আল্লাহ পাক এমন এক কথা বলছেন, আহা আশ্চর্য রব্বুল আলামিনের রহমতের সান, তিনি বলেন মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, হে বান্দারা তোমাদেরকে আযাব দিয়ে আমার লাভটা কি? আশ্চর্য আয়াত পাক মিয়া, কি বলবো, এর পরেও যদি আমাদের বুঝে না আসে, আহা ইসলাম এত সুন্দর এত সুন্দর এত সুন্দর, আল্লাহ পাক বলেন তোদেরকে আযাব দিয়া আমার লাভটা কি? হ্যাঁ, আজকে আমার হঠাৎ মনে হয়েছিল যে অনেকেই মনে করে আল্লাহ জাহান্নাম বানাইছে, জাহান্নামে ফেলবেন কাফেরদেরকে, অনন্তকাল পড়ে থাকবে, কি করা, কিছু করারও নেই, কিন্তু মনের মধ্যে খটকা, এইরকম পিঠান দিবেন আল্লাহ তালা, কি এরকম খামোখাম মনের ভিতরে খটকা জাগে জাগে না কারো কারো? আমার এখানে একটা কথা, সেটা হচ্ছে যে বাবা মা সন্তানকে পাললেন, কি মহব্বত, কি আদর, কি স্নেহ, এই গালে চুমা, ওই গালে চুমা, এই কপালে চুমা, হ্যাঁ না, পিঠে চুমা, পেটে চুমা, কাকের উপর মিয়া, কাদের উপর মিয়া, ছুটাছুটি, ধোড়াধুড়ি, কি মহব্বত। এবং নিজে খাওয়া একদম সে ক্ষেতের আর ধান ক্ষেত থেকে বা অথবা অফিস থেকে আদালত থেকে ছুটে এসা ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় সে যখন খাইতে বসছে, হঠাৎ নিজের বাচ্চারা দৌড়ে এসে আব্বু বলে তখন হাজুর কিসের খানা নিজের আসতে ওরে কাছে নিয়া, এমন বাচ্চার মা বলে আরে খান তো আপনি আপনার তেমন যান শেষ আগে খায় না, গুরু তো আমি খাওয়াইছি। কিন্তু না, ওই আগে মাছটা এই মাছের কাঁটা বাছে এগুলো ছাড়ায় পরে আগে ওই নিজের বাবুর মুখে পুরুত্ব না, নিজের পুরুত্বার মুখে ওই নিজের ছোট্ট শিশুর বাচ্চার মুখে আগে তুলে দেয়। তো আমার এসে ওই যে এই বাচ্চার যে দাদি আছে সে এসে বলে বাবারে তুই এরকম ক্লান্ত, বাবা ও খাওয়া মতো খাইছে, তুই ওরে নিয়ে ব্যস্ত কর, তুই খা না। কিন্তু মায়ের তো যন্ত্রণা হলো নিজের ছেলেটার জন্য যে ও তো আমার নাতি তো খাইছে, তুই খা, হ্যাঁ মা খাইতেছি। কিন্তু মাকে কোন রকম বুঝ দিয়া আবার সেই ইলিশ মাছের সেই টুকরাটার থেকে এই গুড়ি গুড়ি কাঁটাগুলো কঠিন যন্ত্রণাদায়ক কাঁটাগুলো বাইসে সরাই দিয়া আবার ওই বাইসে বাইসে মাছের মাছ ওর মুখে তুলে দিতেছে, ডিমের কুসুমটা আসতে বাইর করে ওর মুখে তুলে দিতেছে। এরকম হয় না? এই করতে করতে জানা বাচ্চা মাশাআল্লাহ এই ভাত দুধ মাছ গোস্ত খায়া সে যখন বড় হয়ে গেল তো এখন তো দুনিয়ার যত পরিবেশ সঙ্গগুণের অঙ্গ ধরে কোথাকার কোন ছেলে ছেলেদের সঙ্গে আড্ডা দিতে দিতে এখন বখাট হয়ে গেছে, সন্ত্রাসী হয়ে গেছে, বেয়াদব হয়ে গেছে। এরকম হয় না? ছেলে পেলে মা বাবার কোনো পরবাই করে না, ধার ধারে না। একদিন বাবা কোন এক ব্যাপারে তার উপর ভীষণ ক্ষিপ্ত হইয়া বেয়াদব ছেলে এত বলি তোকে এই দুষ্টদের সঙ্গে চলবি না, তুই থামবি না, আজকে তোকে চরম শিক্ষা দেবে, এই বলে পায়ের জুতা খুলছে। ওই পালটাও ছেলেও পায়ের জুতা খুলছে, কি কথা বুঝেন নাই, ছেলেও খুলছে। যদি তুমি আমার দিকে এদিক ছুটে আসো, দুনিয়া এখন আগের মতো নাই, খবর আছে, কিন্তু আমি আজকে তোমাকে ছাড়বো না। মাথা খারাপ, মদ খোর, গুন্ডা দুষ্টদের সঙ্গে চলতে চলতে একদমই মস্তিষ্কে বিকৃত হয়ে গেছে। এই বাপ তখন ক্রুদ্ধ হয়ে ঘরে দৌড়ে যেমন লাভ দিয়ে দাঁত হাতে নিয়ে দৌড়ান শুরু করছে, ওরে আজকে খুব গুরুবার। এরকম হয় না ভাইরা? অনেক বাপ এইরকম মারা মারে ছেলেকে একদম হাত পা ভাঙিয়ে পেলে এক অচলি করে দিচ্ছে, হসপিটালে ভর্তি হইতে হয়েছে। এটা কি বাবা ইচ্ছাকৃত করলেন, সাদে করলেন, আনন্দে করলেন? কি রে, তোকে আমি আদর করলাম, মহব্বত করলাম, এমন সুন্দর ভাবে তোকে আমি গড়ে তুললাম, আজকে তুই আমার সঙ্গে বেয়াদবি। যেই ছেলে এরকম বেয়াদবি করে পরে বাবা গোসার চোটে বলে ওকে আমি ত্যাজ্যপুত্র করে দিলাম, আমার ঘরে জায়গা নেই, আমার সম্পত্তির মালিক ও হবে না, আমার একটা পয়সা কানা করি ওকে আমি দিব না, ওর চেহারা আর জীবনে কোনোদিন আমি দেখতে চাই না, ও যেন আমার বাড়ির ধারে কাছে পা না দেয়, তাহলে আমি কিন্তু ওরে ছাড়বো না, একদম শেষ করে ফেলবো, কোন করে ফেলবো আমার। এমনটা হয় না? এই পৃথিবীতে ঘটনা এরকম একটা দুটা না, বহু ঘটনা, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ঘটনা এরকম আছে। আমি ময়মনসিংহে ছিলাম এক সময়, তো ওখানে ওখানে এক বাড়ির একটা মেয়ে বাড়ি, ওই বাড়িতে আমি গেছিলাম বারবার, অনেক ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, উচ্চশিক্ষিত লোক, দিনদার লোক, খুব সামাজিক লোক, জ্ঞানী লোক, সমগ্র এলাকা জুড়ে তাদের সুনাম সুখ্যাতি আছে। পরে আমাকে ওই বাড়ির এক লোক গোপনে আমাকে কানে কানে বলল যে একটা দুর্ঘটনা দোয়া করবে এই বালা আমাদের, মানে আমাকে অনেক আপন মনে করার কারণে বলল কি যে আমাদের বাড়িতে এক লজিং মাস্টার ছিল, বলে যে সে আমাদের খানদানের মধ্যে এমন একটা অঘটন ঘটাই দিল, সে ছিল একদম নিতান্ত গরিব, আমরাই কোন রকম সাহায্য করে ওরে ওই ছেলেটাকে পড়তে দিতাম, কিন্তু সে করলো কি ওই বাড়িরই একটা মেয়েকে নিয়ে পালায় চলে গেছে, ওই মেয়ে ওর খপ্পরে পড়ে গেছে, ওর ফাঁদে পড়ে গেছে, বা গেছে তো গেছে, কিন্তু সে এতটা গরিব এত অসহায়, পরে ওই মেয়েকে নিয়ে যাওয়ার পরে ওর বাড়িতে যে উঠাবে যে দুই বেলা খাওয়াবে এইটুকু ক্ষমতাও সামর্থ্যও তার নাই, পরে কি করবে এখন, এত বিরাট বড় জমিদার বংশের মেয়েকে সে নিয়ে চলে গেছে, তার পাল্টিতে হবে এখন সে ইচ্ছা চালা। আশ্চর্য হলো এই বিষয় এত বড় নাম করা খানদারের মেয়েটা সে ওই রিক্সাওয়ালা ওই ছেলেটার সঙ্গে জীবন কাটাইতেছে। কিন্তু মানুষের মাথা যখন নষ্ট হয় না, এই যৌবনের যন্ত্রণায় মানুষ যখন পাগল হয়, তো ওই সময় তখন তো মাথা কাজ করে না, বিবেক কাজ করে না। হ্যাঁ, কিন্তু এক জমানার পরে যখন স্বাভাবিক হয়ে গেছে, মাথায় যখন বুঝ আছে, হায় আমার বাবা, হায় আমার মা, হায় আমার ভাই বোন, হায় আমার আত্মীয় স্বজন, কি করি এখন, কি কথা বুঝুন না ভাই। পরে এখন আসছে ওই কাছাকাছি শহরে, বাইরে শহরে, এখান থেকে লোক লস্করের মাধ্যমে জানাইছে ভুল হয়ে গেছে, মাপ চাই, মাপ করে দেন, যাই করছে সন্তান আপনাদের। কিন্তু তারা এত বড় সম্ভ্রান্ত পরিবার, এত উঁচু খানদান, এত ইজ্জত সম্মান ওই সমাজে তাদের, তো কোশ্চিন কালো এই মেয়েকে গ্রহণ করা তাদের জন্য আর সম্ভব না। পরে তারা জানায় দিছে যে আমাদের বাড়িতে দূরের কথা, আমাদের এরিয়াতে আসলেও তোমার ব্যাপারে আমরা কঠিন ব্যবস্থা গ্রহণ করব, ভয়ঙ্কর ব্যবস্থা গ্রহণ করব। ভয়ের ছুটে ওই ছেলে এবং মেয়ে কেউ সেদিকে আর যেতে পারবে। আমার প্রিয় বন্ধুরা, মা বাবা আদর যত্নেই তো তাদের তাকে পাচ্ছিলেন, হ্যাঁ, এবং বড় করছিলেন, বড় আশা রাখছিলেন যে আমরা নিজেরা দেখে শুনে ভালো একটা জায়গাতে ওকে পাত্রস্থ করবো। কিন্তু ঘটনা তো ঘটল বিপুল, যেটাকে মা বাবা সহ্য করতে পারেননি, মানতে পারেননি। আমার প্রিয় বন্ধুরা, দুনিয়ার এরকম অনেক মা বাবা নিজের সন্তানকে ত্যাজ্য পুত্র এবং ত্যাজ্য করে দিতে বাধ্য হয়েছে। তো আল্লাহ পাক জাল্লা জালালুহু মানে আরো পবিত্র কোরআনে বলেন, মা ইয়াফালুল্লাহ বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, আমি তোমাদেরকে আযাব দিয়া আমার কি লাভ, আমি তো এইটুকু চাই, আমি যে আল্লাহ এইটুকু মানো না, আমি যে রব এইটুকু মানো, স্বীকার করো, ইমানটুকু আনো এবং আমল করো, আর যদি হাজারো লাখ ভুল ত্রুটিও হয় আমি বললাম, নিরাশ হওয়ার কোন বিষয় নাই, মাপ চাও, তোমার লাখ কোটি গুণা থাকলো, আমি অঙ্গীকার করলাম, নিশ্চয়তা দিলাম, গ্যারান্টি দিয়ে বলতেছি তুমি মাপ চাইলে সবগুলো গুণা আমি মাফ করে দেব। কি আশ্চর্য রব্বুল আলামিনের শান, কি বলবো ভাইরা। এরপরেও আল্লাহ পাকের এই বিধানের ব্যাপারে কারো যদি খটকা এবং সন্দেহ জাগে এবং আপত্তি জাগে, মাথা খারাপ ছাড়া কিছু না, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে এবং হেদায়ত রিসিভ করে। হাদিস শরীফ শুনে আপনাদেরকে যে আল্লাহ পাকের রহমত কি পরিমাণ, গুনাগার বান্দাও যদি আল্লাহ পাকের গুনাগার বান্দার প্রতিও আল্লাহ পাক জাল্লা জালালুহু আমানাওয়াল ক্ষমা দয়া রহমতের কি অবস্থা চিন্তাই করা যায় না। এক হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, এখন রাত তো অনেক হয়ে গেছে রে ভাই, এতটা এক হাদিস শরীফ, আশ্চর্য, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন, আমাদেরকে আপনার পথে চলার তৌফিক দান করেন, কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের দিন এক বান্দা আসবে মুসলমান কিন্তু ভীষণ গুনাহগার, আল্লাহ পাক জাল্লা জালালুহু আমানাওয়ালের সামনে যখন হাজির হবে, আল্লাহ পাকের নিয়ম হলো কিয়ামতের দিনের ফর্মুলা হলো যে যেই বান্দা যা কিছু করছে ভালো এবং মন্দ টোটাল পুরা জীবনের রিপোর্টটা ওর সামনে পেশ করবেন আল্লাহ তাআলা। কি কথা বুঝুন না, যা করছে ভালো মন্দ দুনিয়ার কেউ জানে না, আল্লাহ জানেন, ওটা ফেরেশতারা সব একদম তিলতিল রেকর্ড করে রেখে দিয়েছেন। ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিল শিমালি ক্বাইদ মা ইয়ালফিজু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। পবিত্র কোরআন রব্বুল আলামিন বলেন, দুইজন ফেরেশতার সঙ্গে আছে, দুই দিক থেকে ডান দিকওয়ালা ভালো আমলগুলো লিখতে থাকেন আর বাম দিকওয়ালা গুনার কাজগুলো লিখতে থাকেন। কিন্তু এখানে ব্যাখ্যা আছে, হাদিস শরীফে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন নাকি কোন একটা নেক কাজ করে বন্ধা, সাথে সাথে অবিলম্বে সেটা রেকর্ড করা হয়, সেটা নোট হয়ে যায় যে এই নেক কাজটা করলো, এই যে একজনকে সালাম দিল, এই যে একজনের সঙ্গে হাসি দিয়ে কথা বললো, এই একজন মুরব্বীকে সম্মান করলো, এই যে ওকে একটু আদর করে দিল, কি কথা বলছেন না, এই একটা পয়সা একটা টাকা দান করলো, এই একজনকে হঠাৎ ক্ষমা করলো, সাথে সাথে সেটা রেকর্ড। রেকর্ড হওয়া মানে নেক আমলগুলো রেকর্ড হওয়ার মানে হলো এটা সব জান্নাতের ডকুমেন্টস, যেগুলো আর কে আমাদের দিন পেশ হবে, আল্লাহ এত সব সুন্দর আমল, এত বান্দা জান্নাতি, জান্নাতের রেকর্ড এগুলো সব। কিন্তু যখন নাকি কোনো গুনাহ করা হয় যে গুনাহ করলে পরে ওই বাম দিকের ফেরেশতা তো লিখবেন না এখন, কিন্তু ডান দিকের যে ফেরেশতা তিনি বলেন যে রাখো এখন লিখিস না, একটু অপেক্ষা করো তওবা করে কিনে দেখ। যদি তওবা করে তখন আর সেটা লেখা হয় না, যদি তওবা না করে তখন সেই পাপের কাজটা তখন লেখেন বাম দিকের ফেরেশতা। শুনতেছেন ভাই, সাবাকাত রহমতি ওয়াজাবি, আল্লাহ পাকের কি পরিমাণ রহমত এই গুনাহগার বান্দার প্রতিও। আল্লাহ আমাদেরকে সব গুনাহ থেকে মুক্ত জীবন দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে এক বান্দা আসবে, হ্যাঁ একটা হলো তো এভাবে জীবনের পুরো রেকর্ড তার সামনে পেশ হওয়া, আর একটা হলো আমলের একটা ওজন হবে, কি ভালো এবং মন্দ দুইটা আমলের ওজন হবে। হ্যাঁ এর জন্য আল্লাহ পাকের বিধান কোরআন শরীফে দিয়ে দিয়েছেন যে তোমার নেক আমলের যে নেকও আছে বদও আছে, নেক কাজও আছে গুনার কাজও আছে, দুইটা দুই পাল্লা রাখা হবে। এখন দেখা যাক কোনটা ভারী হয়, যদি দেখা গেল আছে দুইটাই কিন্তু নেকির পাল্লা ভারী, আল্লাহ পাক বলবে চল মাফ করে দিলাম যা জান্নাত। গুনাগুলো থাকা সত্ত্বেও আল্লাহ পাক ওই বান্দাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন, কি আশ্চর্য বিধান রব্বুল আলামিনের। আম্মা মান সাফালাত মাওয়াজিনুহু ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া, আনন্দের আনন্দের ঠিকানা শান্তির ঠিকানা আল্লাহ পাক জান্নাত তাকে নসিব করে দিবেন। তো দুইটা কাজ হবে, এক কেয়ামতের ময়দানে এক গুনাহগার মুসলমান এভাবে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার জীবনের পাপের রেকর্ড বই 99টা এরকম পেশ হবে, এত বড় বড় এক একটা বই যে ওর চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, এত বড় বড় এক একটা খাতা এক একটা রেকর্ড বই, এইরকম 99টা টোটাল সব পাপে ভরা। শুনতেছেন ভাই, তো ওই বান্দাকে রব্বুল আলামিন বলবেন যে হাল্লাকা হাসানা, কিরে তোর কিছু নেক কাজ টাজ আছে নাকি, তো সে বলবে যে আমার কোনো নেক কাজ কিছু নেই, আমার কোনো নেক কোন কি বলতে কিছুই নেই। আচ্ছা 99টা পাপের রেকর্ড বই দেখার পরে মাথা ঠিক আছে, এখন তো কি বলবে, বলবে আল্লাহ আমার কোনো কোনো নেক কাজ একদম জীবন আমি কিছুই নেক কাজ করিনি। কিন্তু মুসলমান মুমেন কিন্তু কিন্তু করছে সবই সারা জীবন গুনাহ। আল্লাহ পাক তখন বলবেন যে ইন্নালাকা ইন্দানা হাসানাত, যে তুই জানিস না কিন্তু আমার তো জানা আছে যে তোর কিছু নেক আমল আমার কাছে জমা আছে। আজিব তো ওই বান্দা তখনও আশ্বস্ত হবে না যে নেক কাজ থাকলেই বা সেটা কি করবো আমি, এদিকে 99 দফতর কি বিশাল বড় আর কিছু নেকি থাকলে এটা কি হবে আমার দরকার আছে না দেখার। তো বান্দা তখন বলবে যে আল্লাহ সেটা কি, তো ওই আল্লাহ পাক তখন পেশ করবেন যে হঠাৎ একটা একটা ছোট কাগজের টুকরা বাইর করা হবে, হ্যাঁ না বেতাকা, ওটার ভিতরে লেখা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিই আল্লাহ ব্যতীত আর কাউকে আমি মাবুদ বলে মানি না, আমার একমাত্র আল্লাহ আর কোন আল্লাহ নাই কোন মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি যে আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাকের প্রিয় বান্দা আল্লাহ পাকের রাসূল। এই কালেমাটুকু ওই কাগজের মধ্যে লেখা, তো ওই বান্দা এটা দেখার পরে তখন নিজেই মন্তব্য করবে এবং বলবে যে ইয়া আল্লাহ মা হাজি বেতাকা মা মা হাজি সিজিল্লাত, আর কি একটুখানি কাগজের টুকরা বিশাল বড় এত বড় দপ্তরের সামনে আমার পাপের রেকর্ড বই সামনে ওইটা দিয়ে কি হবে। আল্লাহ পাক বলবেন যে আমার এখানে নিয়ম হলো একটু ওজন করি, আমি ওজন করে দেখাই দি যে তোরটা তুই দেখে দুই চোখে, 99 পাপের পুরো রেকর্ড যা আছে এটা এক পাল্লা রাইখা, ওর যে ওই কালেমা শরীফওয়ালা ওই ছোট্ট কাগজের টুকরাটা ওইটাকে আর এক নেকির পাল্লার ওই মধ্যে রাখা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হঠাৎ দেখা যাবে ওই নেকির পাল্লা একদম ভারী হয়ে গেছে। আল্লাহ পাক বলবেন যে আমার এখানে বিধানই হলো যেই পাল্লা ভারী হয় সে মোতাবেক ফয়সালা হয়, তোর তো নেকির পাল্লা ভারী হয়ে গেছে যা মাফ করে দিলাম জান্নাতে চলে যা। আমার প্রিয় বন্ধুরা আজীব মহামালা রব্বুল আলামিনের সাবাকাত রহমতি গজবি লা তাকনাতু বির রহমাতিল্লাহ, যে বন্ধা সারা জীবন আল্লাহর নিকট মাফ চাইতে থাকবে, নিঃসন্দেহে আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাত দান করে দেবে। শুনতেছেন ভাইয়ারা? এজন্য এই দুনিয়ার জীবনটা আমরা এই দশমীতে আর কত বরবাদ করতে থাকবো। এখন তো আমরা কি, যে আল্লাহ এত দয়াবান, যে আল্লাহ এত মেহরবান, আমাদের তিনি সৃষ্টি করছেন রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ খুশি হবেন কি মদে, আল্লাহ খুশি হবেন সুদে ঘুষে, আল্লাহ খুশি হবেন মিথ্যাতে নাফরমানিতে, আল্লাহ খুশি হবেন নামাজ ত্যাগ করে দিলে, আল্লাহ খুশি হবেন বেপর্দাতে, কিসে আল্লাহ তাআলা খুশি? আল্লাহ পাকের খুশির পথ কি আমরা জানি না, আমরা বুঝি না? আমার প্রিয় বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে মানুষ নিজের স্থান থেকে সরতে পারবে না যতক্ষণ না পাঁচটা প্রশ্ন করা হয়। এই পাঁচটা প্রশ্নের উত্তর তাকে দিতেই হবে। নম্বর এক, আনোমরি কিমা না, জীবন তুমি কোন কাজে ব্যয় করছিলে বলো, এই যৌবন কোন কাজে ব্যয় করছিলে বলো, এবং সম্পদ কোন পথে ব্যয় করছিলে বলো, সম্পদ কোন পথে ব্যয় করছিলে বলো, আর আল্লাহর হুকুম আহকাম বিধান আল্লাহর কথাবার্তা যতটুকু তোমার জানা ছিল আমল করছে কতটুকু সেটা বলো। শুনতেছেন ভাই? এই পাঁচটা প্রশ্ন করা হবে। এই পাঁচটা প্রশ্ন সহজ না মুশকিল? এই পাঁচটা প্রশ্নের ব্যাপারে আমরা একটু প্রস্তুতি নিতে পারবো না ইনশাআল্লাহ তাআলা? এতে বাহ্যিক ভাবে মনে হয় বাবারই নাজারি কি, বাবারে নাজারি কি নাই, বাবারে নাজারি কি নাই। আমি আপনাদেরকে আর একটু বলি যে কোন বাবার সংসারে সন্তান যখন বড় হয়, বালেগ হয়, সন্তানের বয়স যখন 35-40, যেরকম 5-7টা সন্তান বাবার সংসারে থাকে, বাবাকে খুশি করা যতটা সহজ, যতটা সহজ তার চাইতে লাখো কোটি গুণ বেশি সহজ মন আল্লাহকে খুশি করা। ছেলে একদিন বাবা, এক যৌথ ফ্যামিলি একান্নভুক্ত একসাথে থাকে, একদিন দুই দিন তিন দিন ছেলে দোকানে যায় না অথবা অফিসে যায় না, বাবা এমন খেপে এমন বকে, হ্যাঁ সীমা লঙ্ঘনকারী বেয়াদব ছেলে, নালায়ক কোথাকার, হ্যাঁ এত বড় হয়েছে নিজের টানে যে কামাই করে খাবে, এখন আমি ওরা খাওয়াবো নাকি? ওর বয়স 40, ওরাও পালবো, পোলা পাবো পালবো, বোরে পালবো। অনেক বাপ মা এরকম রাগের চুরি বলে ফেলেন না, বলেন কি না? কিন্তু আমার প্রিয় বন্ধুরা, এই গোসার জন্য হয়তো ওই বাপ মাকে বলে দিলেন, যা তুই তোর সংসার আলাদা কর। রব্বুল আলামিন এমন দয়াবান যে এত ঝামেলা আমাদের উপর চাপান নাই, এত দায়িত্ব আমাদের উপর চাপান নাই, তোমার দুনিয়া, তোমার সংসার, তোমার খানা, তোমার বউ, তোমার বাচ্চা, তোমার আত্মীয়, তোমার কুর্তি, তোমার আনন্দ, তোমার ভোগ সব তুমি করো। খালি এটুকু বলবো যে আমার মাওলা, আমার রব, আমার এক মাহবুব, একমাত্র মাহবুব আল্লাহ, আর কোন মাহবুব নাই। আর এই উজু করলাম, পাঁচটা অক্ত নামাজ করলাম, হালাল খাইলা, গুনার কাজটা করলাম না, আর কারো কিছু জুলুম না করো, বস আসো জান্নাতে, অনন্তকালের সুখে সম্মান এখানে বসবাস করো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। মুফতি গোলাম মাওলা রহমতুল্লাহ এখানে ছিলেন, আমি জানি যে আপনারা তাকে অনেক মহব্বত করেন, অনেক বেশি মহব্বত করেন। আপনাদের এই মহব্বতই প্রমাণ যে সে কতটা আল্লাহ পাকের প্রিয় বান্দা ছিল। আল্লাহ তাআলা তাকে মাগফিরাত দান করেন, জান্নাতে বড় মাকাম দান করেন। কম বয়সে মানুষের মধ্যে আল্লাহ পাক তাকে এত মাহবুব বানিয়ে দিয়েছেন। তো এটা হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা খায়রা ফী মান লা ইয়ালাফ ওয়া লা ইউলাফ, যে বান্দা অন্যদেরকে ভালোবাসতে জানে না, মানুষের ভালোবাসা নিতেও জানে না, পায় না, তার মধ্যে কোনো ভালাই নেই, সে কোনো কামিয়াব বান্দা না। এ হাদিস থেকে প্রমাণ হয় যে আল্লাহর বান্দাদের নজরে যে প্রিয় পাত্র হয়ে যায়, আল্লাহর নিকটও সে প্রিয় পাত্র হয়ে যায়। আর আপনারা সকলে তাকে মহব্বত করেন আল্লাহর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে সকল বান্দারা একে অন্যকে ভালোবাসে আল্লাহর জন্য, উভয়কেই আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশের ছায়া দান করবেন, এবং মুহাদ্দিসীন বলছেন যে বিনা হিসাবে আল্লাহ পাক উভয় পক্ষকে জান্নাত দান করবেন। তো এই মহব্বত এটা তো আল্লাহর জন্য, তো তার এই প্রতিষ্ঠান মাশাআল্লাহ। এবং আমার অত্যন্ত ভালো লাগে যে যদিও এই এলাকা গুণইটা আসা সহজ না, কিন্তু কাফি মুশকিল পাওয়া লাগে। আমি বাংলাদেশে যে সকল এলাকায় সফর করে দেখছি যে এখানে পৌঁছা দারুণ কষ্টকর, তার মধ্যে একটা হল সন্দ্বীপ, কি কথা বুঝেন না ভাইরা? যদি কারো এটা বুঝে না আসে একবার সন্দীপ যাবেন দেখে আসবেন। আজ থেকে যদি আরো 10-15 বছর 20 বছর আগে সন্দীপ যেতেন তাহলে তো বুঝতেন যে কি অবস্থা। ওই সন্দীপ, ইয়া আল্লাহ কি মামলা! আল্লাহ সন্দীপের উপর রহমত করেন, সন্দীপের জন্য রাস্তাঘাট সহজ বানায় দেন। মানে এত কঠিন ব্যাপার। আপনারা শুনছিলেন যে হযরত মাওলানা শেখুল ইসলাম মাওলানা হাসান আহমদ মাদানী রহমতুল্লাহ আলীর এক খলিফা ছিলেন সন্দীপে, হযরত মাওলানা ইদ্রিস সন্দীপ রহমতুল্লাহ আলী। তার মতো মানুষ সে ওখানে গিয়া ঢাকা থেকে যখন যাইতেন ওখানে স্টিমার থেকে নামার পরে সে হাঁটতে হইতো যে 1.5 কিলোমিটার পর্যন্ত, একদম কাদার ভিতরে হেঁটে যাওয়া লাগতো, এতটা যে কখনো হাঁটু পর্যন্ত মাটির ভিতরে গেড়ে যেত, কখনো তার থেকেও বেশি আরো উপর পর্যন্ত গেড়ে যেত। তো আমাকে যখন সন্দীপে প্রথম ওই এলাকার লোকেরা দাওয়াত দেয়, আমি গেলাম। তো আমার কিছু বন্ধু বান্ধব যুবক ছেলে পেলেরা বড় ফুর্তিতে গেছে যে সন্দীপ একটা দ্বীপ, কি মজা, ইস, যে এরা উপভোগ করার জন্য গেছিল। কিন্তু আমি চলে গেছি জোয়ারের সময়, স্পিড বোটে ওরা নিয়ে গেছে। আর স্পিড বোট থাকার কারণে না, স্পিড বোটে না, আমিও গেছি সেই স্টিমারে। ভাই আমার কিসা বলার দরকার না, আমারটা বাদ দিয়ে আমি যাই হোক যেভাবে হোক আল্লাহ আল্লাহ করতে করতে কোন রকম গিয়ে পৌঁছে গেছিলাম। যদিও সহজ ছিল না, কিন্তু আমার দোস্তাও আমরা কয়েকজন ওরা পরে গেছিল, তখন জোয়ার না ভাটা হয়ে গেছে, বেচারাদেরকে নিয়ে ওই পারে যখন নামাইয়া দিছে, নামাইয়া দেওয়ার পরে তো এখন তো ওরা যাবে কেমনে, এখন খালি কাদার মধ্যে হাঁটতেছে। আর এক সাথীর একদম হাঁটুরও এক বিগত উপর পর্যন্ত কাদার ভিতরে একদম গেড়ে গেছে। এখন তো ওখানে কান্নাকাটি, চিৎকার, যা হায় আল্লাহ, বুঝে আর বাঁচব না। লোকজন আইসে পরে ওদেরকে উদ্ধার করছে কেমনে কেমনে, কঠিন অবস্থা সেই। এমনটা কঠিন অবস্থা বাংলাদেশে কোথাও আছে কিনা আমি জানি না, কিন্তু আর এক জায়গায় আসলাম তো গুণই। এখানে আসার পরে দেখলাম যে ইয়া আল্লাহ আজিব মামলা, কত সব সীমানা অতিক্রম করতে হয়, ফের গুণই পৌঁছতে হয়। কিন্তু এখানে মজার বিষয় যেটা সেটা হচ্ছে এমন একটা সুন্দর পরিবেশ, সে মুফতি গোলাম মাওলা রহমতুল্লাহ এর উসিলাতে বা এই এলাকার আউলিয়া বুজুর্গানের বরকতে আল্লাহ পাক এভাবে দান করছেন যে আপনারা এমন সুন্দর মানুষ, দীন ইমান ইসলামের জন্য নিবেদিত প্রাণ, এবং এই দীনী প্রতিষ্ঠানের সঙ্গে আপনারা সম্পৃক্ত, আর এই দীনী প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এমন সুন্দর একটা দীনী মাহল, দীনী পরিবেশ আপনারা গড়ে তুলতেছেন। আল্লাহ বেসুমার রহমত নাজিল করুক আপনাদের এলাকাতে, আপনাদের এলাকার প্রতিটি ঘরে ঘরে আল্লাহ পাক বেসুমার রহমত নাজিল করেন, বেসুমার নূর নাজিল করেন, এবং এই পুরো এলাকাটাকে আল্লাহ পাক দিনের এবং হকের শক্তিশালী ঘাটি রূপে কবুল করেন। এই মসজিদ মাদ্রাসা খানকাকে কেয়ামত পর্যন্ত জন্য আল্লাহ তাআলা কবুল করেন, এবং মুফতি গোলাম মাওলাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে উচ্চ মকাম দান করেন, তার পুরো খানদানের উপরে আল্লাহ পাক রহমত নাযিল করেন, খাস রহমত নাযিল করেন, এবং তা এই পুরো তার সঙ্গে যারা মহব্বত ওয়ালা সকলকে আল্লাহ পাক বেসুমার রহমত দান করেন, দু জাহানকে কামিয়াব করেন। এখানে আরেক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি তো না এই দুনিয়াতে, না এই বুজুর্গ দুনিয়া থেকে চলে গেছেন, হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি খলিফা ছিলেন, আল্লাহ পাক তাকে মাগফিরাত এবং জান্নাতে বড় মাকাম বড় দারাজাত দান করেন, তার খানদানের উপর আল্লাহ পাক বেসুমার রহমত নাযিল করেন। এই বুজুর্গানের বরকতে পুরো এলাকাবাসীর জন্য এই এলাকাটাকে আল্লাহ পাক দীন ও সুন্নতের একটা কামিল নমুনা মডেল হিসাবে কবুল করেন। ওয়াকুল দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল কারীম।
تزيغنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عند أعلى الدرجات. وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات. إنك على كل شيء قدير، إنك على كل شيء قدير، إنك على كل شيء قدير. ربنا ظلمنا أنفسنا، ربنا 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 ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الرور وتوفنا مع الرور وتوفنا مع الرور. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب، إنك أنت الوهاب، إنك أنت الوهاب. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين، ولا تكلنا إلى أنفسنا طرفة عين، ولا تكلنا إلى أنفسنا طرفة عين. رب اغفر وارحم انت خير الراحمين. اللهم اغفر الخطايانا بماء السرد والبرد ونقل قلوبنا من الخطايا كما نقل الثوب الابيض من الدنس وباعد بيننا وبين خطايانا كما باعدتها بين المشركين والمغرب.
درد محبت درد رسک درد دل عدد نصیب فرمان
আল্লাহ ঈমান কামল আমাদেরকে দান করেন, ইখলাস কামল নসীব ফরমান, ইহসান কামল নসীব ফরমান, কুরব কামল দূর কামল নসীব ফরমান, গায়রুল্লাহ গুনাহ থেকে আমাদেরকে পাক সাফ ফরমান, মাহফুজ ফরমান, আল্লাহ রহম ফরমান, করম ফরমান, মদদ ফরমান, ইস্তিকামত নসীব ফরমান, আল্লাহ আমাদের রুজি রোজগার বরকত দান করেন, রিজক হালাল আমাদেরকে খুব দান করেন, হারাম থেকে আমাদেরকে হেফাজত করেন, তমাম গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন, নফস শয়তানের ধোকা থেকে আমাদেরকে হেফাজত করেন, সুন্নতের মহব্বত আমাদেরকে নসীব করেন, ঈমান আমাদের মজবুত থেকে মজবুততর বানায় দেন, অলিয়ে সিদ্দিকীর মধ্যে আমাদেরকে সামিল করেন, সকলের নেক উদ্দেশ্য পুরা করেন, আর মুশকিলকে আসান করেন, আর পরেশানি থেকে নাজাত দান করেন, হীন দস্তদের নাজার ইন্তজাম ফরমায় দেন, সকলের রোজগার বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যে বিপুল বরকত দান করেন, দোকানপাটে অফিসে আদালতে বরকত দান করেন, সকল ক্ষেত খামারে বাগানের মধ্যে বরকত দান করেন, ফলে ফসলে বরকত দান করেন, পুকুরের পানির ভিতরে মাছের ভিতরে বরকত দান করেন, তাম জরুরত আপনি আসমানি ভান্ডার থেকে পুরো করে দেন, আল্লাহ আমাদের নালাইকে মাফ করে দেন, সব নালাইকে মাফ ফরমায় দেন, সব গুনা মাফ ফরমায় দেন, আল্লাহ অন্তরকে তাম গুনার দাগ থেকে মাকে সাফ ফরমায় দেন, বলকে আপনার নূর আপনি রোশন ফরমায় দেন, আল্লাহ মেহরবান মালিক আপনার আমাদের বলকে অন্তরকে আপনার নূর পূর্ণাঙ্গ ভাবে আলোকিত করে দেন, আল্লাহ যে সকল মুসলমান ভাইয়েরা যে কোনো শেরেক কুফর বেদাত বা কোন গুমরাহির ভিতরে ডুবে গেছে, আল্লাহ তাদেরকেও সেই সমস্ত তমাম অনাচার থেকে এবং ধ্বংস থেকে বরবাদ থেকে আপনি রক্ষা করেন, উদ্ধার করেন, হেফাজত করেন, আল্লাহ যে সকল মুসলমান ভাইয়েরা আমাদের যোদ্ধার ভিতরে করে নানান ভাবে ইসলামের ভুল ব্যাখ্যা দিতেছে, তাদেরকে হেদায়ত নসীব করেন, তাদেরকে ইসলামের কামে হেদায়ত দান করেন, যে ওলামায়ে দীন মাশায়েখে কেরাম ইসলামের সহি খেদমত করতেছেন তাদের হায়াতে বরকত দান করেন, তাদেরকে বেশুমার রহমত মদদ নুসরত ফরমান, আল্লাহ তাদেরকে তাদের পদবকার মজবুত ভাবে জমা দেন, আল্লাহ উম্মতের সমস্ত সদস্যদেরকে আল্লাহ হকানি ওলামা মাশায়েখ বুজুর্গান দীনের ইত্তেবা করার তৌফিক দান করেন, সিরাতুল মুস্তাকিমের হেদায়েত আমাদেরকে দেন, সমস্ত উম্মতে মুসলিমাকে দান করেন, আল্লাহ এই মজমাকে মাহফিলকে কবুল করেন, যারা এর জন্য এত কষ্ট স্বীকার করছেন তাদেরকে কবুল করেন, যারা এই মাহফিলের মজলিসের ইন্তজাম করছেন, যারা এখানে খেদমত করছেন, সহযোগিতা করছেন, অংশগ্রহণ করছেন, সকলকে কবুল করেন, আল্লাহ সকলকে দুনিয়া আখেরাতে সম্মানিত করেন, আল্লাহ সকলকে দুনিয়া আখেরাতে পুরস্কৃত করেন, মুক্তি গোলাম মাওলানা রহমতুল্লাহ আলাইকে মাগফিরাতে কামিল নসীব ফরমান, জান্নাতে বড় মাকাম বড় দারাজাত আপনি নসীব ফরমান, তার খানদানের উপরে আত্মীয় স্বজন বাচ্চা কাচ্চা ঘর বানাদের উপরে বেসুমার রহমত নাজিল ফরমান, হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব রহমতুল্লাহ আলাই এখানে বুজুর্গ ছিলেন, আল্লাহ ওনাকে মাগফিরাতে কামিল নসীব ফরমান, তার দারাজাতকে বহুত বহুত বুলন্দ ফরমান, তার খানদানের উপরে এবং মহিবুরের উপরে বেসুমার রহমত নাজিল ফরমান, আল্লাহ এখানে যে দিন মাহফিল মজলিস এক দিন প্রতিষ্ঠান কায়েম হয়েছে, আল্লাহ মসজিদ মাদ্রাসা খানকাকে কিয়ামত পর্যন্ত জন্য আপনি কবুল ফরমান, কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখেন, মুসলমান ভাইদেরকে এলাকায় এই প্রতিষ্ঠানের সঙ্গে অন্তরের সঙ্গে জুড়ে থাকার জন্য তৌফিক দান করেন, কবুল করেন, যে সকল বিদেশি ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা এলাকার দোয়া চাইছেন তাদের নিয়ে উদ্দেশ্য পুরা করেন, তাদেরকে ওখানে হেফাজতে সহি সালামত রাখেন, বহুত বহুত খায়ের বরকত দান করেন, দিনের উপর মজবুত রাখেন, তাদের যা আপন জনকে তাদেরকে রেখে গেছেন তাদেরকে শান্তিতে আরামে আফিয়তের সাথে হেফাজতের সঙ্গে রাখেন, যারা মাদ্রাসার 2 লাখের থেকেও বেশি ঋণ আছে, আল্লাহ আপনার গাইবি খাজানার থেকে ঋণ পরিশোধের ইন্তজাম ফরমায় দেন, আল্লাহ ঋণ পরিশোধের ইন্তজাম ফরমায় এত প্রত্যন্ত অঞ্চলের দিয়ে প্রতিষ্ঠান, ذریات کے آپ میں رکھائی ہوئی خزانہ آسمانی خزانہ دیکھ پورا فرمایا دین مسلمان بھائی در کیا یہ آپ میں بندہ در کے خوب خدمت کرے توفیق دان کرے قلب نتیب بھاوے اللہ عید پرشدر انتظام فرمایا دین اللہ آسان ایبان شوز ایبان دروت و ترک انہوں پہت اپنے بنایا دین اور جا ضرورت ایسا آسمانی خزانہ دیکھ پورا فرمان اگر پوری چالک منڈر یاسات اکرام طلبہ اکرام شوجوگی تکرے شکل کے قبول فرمان اللہ آمدہ شکل کے قبول کریں شکل کے مات کریں شکل جن جنت منظور کریں اللہ آمدہ مدد در آسست تدر کے شفا کافر کل رسیت آفیت و حیات اس آفیت ست برکت دان کریں ہمارے ناتین بریر آسست اللہ کے پورن شفا دیں پورن صحت دیں پورن آفیت دیں صحت آفیت ست حیات اپنی بہت برکت دان کریں اللہ آمدہ کے مات کریں آمدہ کے قبول کریں আমাদের ঘর বলাদের কবুল করেন, আমাদের সন্তানাদিকে কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে দিনদার নেক কর, আল্লাহ ভালো বানান, আউলিয়া সিদ্দিকীনের মধ্যে শামিল ফরমান, জান্নাতি কাফেলের মধ্যে শামিল ফরমান, আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত ফরমান, জাহান্নাম থেকে আমাদের হেফাজত ফরমান, জাহান্নাম থেকে আমাদের হেফাজত ফরমান, আযাব ও গজব থেকে হেফাজত ফরমান, বড় লানত থেকে আমাদেরকে হেফাজত ফরমান, সকল গুমরাহী থেকে আমাদেরকে হেফাজত ফরমান, কুফর ও ইবতিদাদ থেকে আমাদেরকে হেফাজত ফরমান, উরুদিয়ত থেকে আমাদেরকে হেফাজত ফরমান, দু জাহানের মালিক দু জাহান আমাদের আপনি কামিয়াব বানায় দেন, কামিয়াব ফরমায় দেন, কামিয়াব ফরমায় দেন, আল্লাহ দু জাহান আমাদের কামিয়াব বানায় দেন, দুনিয়াতে যতদিন জিন্দা রাখেন আপনার বানায় জিন্দা রাখেন, আফিয়তের সাথে রহমতে বরকতের মধ্যে জিন্দা রাখেন, যখন দুনিয়ার থেকে উঠে আনবেন আল্লাহ আপনার খুশি আপনার সন্তুষ্টির সাথে আফিয়ত রহমতের হালতে আপনি আপনার রহমতের কোলে উঠে আনেন, তমাম দোয়া মোনাজাতকে رحمت للعالمين سيد المرسلين صلى الله عليه وسلم رسول الله قبول فرمان ضرور بالضرور قبول فرمان الله ضرور بالضرور قبول فرمان ضرور بالضرور قبول فرمان ربنا 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 تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله عليه وسلم